প্রিয় আচার্য, প্রণাম নেবেন। আপনাকে অবসর সময়ে বিরক্ত করার জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনি অর্থশাস্ত্র লেখার কাজে পূর্ণ নিমজ্জিত এবং ব্যস্ত, এ কথাও আমার অজানা নয়। কিন্তু হঠাৎ এমন একটা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে যে এর সমাধান করার মতো একমাত্র যোগ্য ব্যক্তি আপনি। আপনি নিশ্চয়ই শুনেছেন যে তোশালির শাসক মহিপাল দুদিন আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার রাজ্য মগধেরই অঙ্গরাজ্য এবং কলিঙ্গর প্রতিবেশী হওয়ার কারণে কলিঙ্গর কার্যকলাপের উপর নজর রাখতে তোশালি বড়ই অপরিহার্য। এহেন সময় রাজার মৃত্যুতে সেখানকার উত্তরাধিকারী নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা দেখা দিতে পারে। এই পরিস্থিতিতে সেখানে মগধের প্রতিনিধি হিসেবে কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির উপস্থিতি প্রয়োজনীয়, এমন কেউ যে মগধের হিতাকাঙ্ক্ষী এবং রাজনীতিজ্ঞ। আমার জানা মতে আপনার চেয়ে উপযুক্ত ব্যক্তি এই আর্যাবর্তে দ্বিতীয় কেউ নেই। আপনি যদি কৃপা করে আপনার যাওয়ার তিথি এবং সময় জানিয়ে দেন, তবে আমি একটা ছোট্ট সৈন্যদল সহ আপনার যাত্রার ব্যবস্থা করতে পারি। আপনাকে বিব্রত করার জন্য একান্ত ক্ষমা প্রার্থী। ইতি আপনারই চির অনুগত চন্দ্রগুপ্ত মৌর্য।
চিঠির নিচে রাজকীয় অঙ্গুরী মুদ্রার শিলমোহরে আঙুল বোলালেন আচার্য বিষ্ণুগুপ্ত চাণক্য। পত্রবাহক তাঁর দিকে চেয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ উত্তর নিয়ে ফেরার নির্দেশ আছে তার উপর। একটা ভূর্জপত্র বের করে কলম দোয়াতে ডুবিয়ে তাতে উত্তর লিখলেন চাণক্য।
প্রিয় সম্রাট, আয়ুষ্মান এবং সদা সুমতি ভব, দুদিন পরে যাত্রা করব, সঙ্গে জীবসিদ্ধিকেও নিয়ে যাব, সেই অনুসারে ব্যবস্থা নিও। ইতি বিষ্ণুগুপ্ত চাণক্য।
তোশালী রাজ্যে উপস্থিত হন চাণক্য ও জীবসিদ্ধি। সেখানে মহারাজ মহিপালের মৃত্যুর পর ঘনীভূত হচ্ছে ষড়যন্ত্র। এর মাঝেই ঘটে যায় এক নৃশংস হত্যাকাণ্ড। চাণক্য কি পারবেন এই কঠিন রহস্যের জাল ছিন্ন করতে? বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য অভিজ্ঞান গাঙ্গুলির লেখা চাণক্য সিরিজের কাহিনী শীল শাস্ত্র। চাণক্যর ভূমিকায় শঙ্করী প্রসাদ মিত্র। শুরু হচ্ছে শীল শাস্ত্র।
এই তবে তোশালির দুর্গ, সত্যি বিশালের পরিধি গুরুদেব।
পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে চাণক্য এবং জীবসিদ্ধির ঘোড়া, সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বিশাল দুর্গটার দিকে দুজনে চেয়ে আছেন। জীবসিদ্ধির কথা শুনে চাণক্য প্রশ্ন করলেন,
জীবসিদ্ধি, আমাদের আসার খবর দিয়ে তুমি আগেই দূত পাঠিয়েছ তো?
হ্যাঁ আচার্য, ওই তো দেখুন প্রধান দরজা খুলে যাচ্ছে।
বেশ কয়েকদিনের যাত্রার পরে মগধের প্রতিনিধি দল পৌঁছেছে তোশালির দুর্গে। ঘোড়ার পিঠে করে আচার্য চাণক্য, ওর শিষ্য জীবসিদ্ধি এবং তাঁদের সঙ্গে জনাপঞ্চাশ সৈনিকের দলটা এগিয়ে চলল বিরাট লোহার ফটক পার করে দুর্গের ভেতরে। তাদের স্বাগত জানাতে এগিয়ে এল এক বলিষ্ঠ যুবক। পরনের রাজবেশ এবং ভূষণ দেখেই যুবককে রাজপরিবারের সদস্য বলে চিহ্নিত করা যায়। ততক্ষণে আচার্য এবং জীবসিদ্ধি ঘোড়া থেকে নেমে দাঁড়িয়েছে। যুবক প্রথমেই এগিয়ে এসে জীবসিদ্ধিকে উদ্দেশ্য করে বলল,
চাণক্যপুত্র মহামতি আচার্য চাণক্যকে আমার প্রণাম।
জীবসিদ্ধি আচার্যর দিকে ইঙ্গিত করে বলল,
আপনার ভুল হচ্ছে কুমার, আমি নই, ইনি আচার্য চাণক্য।
যুবক চাণক্যর দিকে চেয়ে বিস্মিত হল। চাণক্য মনে মনে কৌতুক বোধ করলেন, এই যুবক বোধহয় কোন সুদর্শন দীর্ঘকায় ব্যক্তিকে আশা করেছিল। বাস্তবে একজন কৃষ্ণবর্ণ অতি সাধারণ চেহারার ব্রাহ্মণকে দেখে বিস্মিত হয়েছে, এই প্রথম নয়। আগেও বহুবার আচার্যর সঙ্গে এই ঘটনা ঘটেছে। যুবক নিজের ভুল শুধরে নিয়ে এইবার চাণক্যর সামনে এসে বলল,
ক্ষমা করবেন আচার্য, আপনাকে আমাদের অতিথি হিসেবে পেয়ে আমরা চারপরনাই সম্মানিত। আমি রাজকুমার বলদেব, মহারাজ মহিপালের পুত্র এবং তোশালীর যুবরাজ। দুর্গে আপনাদের স্বাগত।
আপনার পিতৃবিয়োগে আমরা শোকান্বিত যুবরাজ, সমবেদনা জানাই। এই আমার শিষ্য এবং ছায়াসঙ্গী জীবসিদ্ধি।
ও নমস্কার, আসুন ভেতরে আসুন। সৈনিকদের থাকার ব্যবস্থা করা হয়েছে, আস্তাবলে ঘোড়া ছেড়ে তারাও দুর্গে প্রবেশ করুক।
ইতিমধ্যে বলদেবের পেছনে আরও এক রাজবেশধারী যুবক কিছুটা কুণ্ঠিত ভঙ্গিতে এসে দাঁড়িয়েছে। তাকে লক্ষ্য করে চাণক্য প্রশ্ন করলেন,
আর আপনি? আপনার পরিচয় তো জানা হল না।
বলদেব পেছন ফিরে এই যুবককে দেখে বিরক্তি ভরা কণ্ঠে বলল,
এ কি, তুমি এখানে কেন? বললাম যে তোমার কোনো প্রয়োজন নেই আসার, যাও মগধ সৈনিকদের কোনো প্রয়োজন আছে কিনা তাই বরং দেখো।
দ্বিতীয় যুবকটি মাথা নিচু করে বেরিয়ে গেলে বলদেব বলল,
ও হচ্ছে রবীনাথ, আমার বাবার ও তার এক দাসীর গর্ভের সন্তান। যাই হোক, আপনারা ভেতরে আসুন।
রবীনাথকে নিজের বৈমাত্রী ও ভ্রাতা বলে যে বলদেব পরিচয় দিল না, সেটা নজর এড়াল না চাণক্য এবং জীবসিদ্ধি। বলদেবের সঙ্গে দুজন প্রবেশ করলেন দুর্গের ভেতরে। শরীর ক্লান্ত থাকায় সামান্য খাওয়া দাওয়ার শেষে নিজের ঘরে বিশ্রাম নিতে চলে গেলেন চাণক্য। ঘরের জানলা দিয়ে বাইরে তাকিয়ে দুর্গের গঠন বোঝা যায়। দুর্গটা দুমহলা এবং বিশাল। খরস্রোতা মহানদ থেকে খাল কেটে নদী বানানো হয়েছে এবং দুর্গের দুটো মহল নদীর দুপাড়ে অবস্থান করছে। দুদিকের মহল হুবহু একইভাবে তৈরি করা, অর্থাৎ আয়নার প্রতিচ্ছবির মতো। আচার্য নিজের ঘর তিনতলায়। সামনের মহল দেখে বোঝা যায় তাঁর ঘরের জানলার উপরে আরও তিনটে তলার জানলা আছে। দুটো মহলের মাঝে একটা যোগাযোগ সেতু আছে, যেটা দুটো মহলের তৃতীয় তল জোড়া লাগিয়েছে। সেতুর নিচে অর্ধচন্দ্রাকৃতি খিলানের নিচ দিয়ে নদী বয়ে চলেছে। জানলা দিয়ে নিচে তাকালেই নদী দেখা যায়। দুর্গের স্থাপত্য শৈলী দেখে এক কথায় মুগ্ধ হলেন চাণক্য। অসময় ঘুমানোর অভ্যেস না থাকলেও আজ ক্লান্ত থাকায় কিছু সময়ের জন্য ঘুম নেমে আসে আচার্যর চোখে। ঘুম থেকে জেগে আবার জানলার সামনে দাঁড়িয়ে বাইরের শোভা দেখছিলেন চাণক্য। তখনই দরজায় মৃদু করাঘাত হল। দরজা খুলতে প্রথমে জীবসিদ্ধি ঢুকল এবং তার সঙ্গে একজন অপরিচিত বৃদ্ধ ব্রাহ্মণ। জীবসিদ্ধি পরিচয় করিয়ে দিল,
ইনি হলেন অখণ্ড আর্যাবর্তের কাণ্ডারী তথা সম্রাট চন্দ্রগুপ্তর গুরু আচার্য চাণক্য, আর ইনি হলেন রাজা মহিপালের প্রধান অমাত্য ভদ্রদাস মহাশয়।
দুজনেই একে অন্যের প্রতি নমস্কার জানালেন। বৃদ্ধ বললেন,
আপনার বিশ্রামে কি বিঘ্ন ঘটালাম মহামতি?
আগে না, আমার বিশ্রাম সম্পূর্ণ হয়েছে অল্প আগে। আমি আপনার চেয়ে বয়সে অনুজ এবং তক্ষশিলার একজন প্রাক্তন আচার্য মাত্র, তাই আমায় মহামতি সম্বোধন নিষ্প্রয়োজন।
আপনার কথায় বুঝতে পারছি বিনয়ী জ্ঞানীর শ্রেষ্ঠ ভূষণ।
মৃদু হাসলেন চাণক্য, মুখে কিছু বললেন না। জীবসিদ্ধি জানে যে তার আচার্য মনে মনে আনন্দিত হয়েছেন। প্রকাশ না করলেও আচার্য নিজের প্রশংসা শুনতে পছন্দ করেন, সেটা তাঁর সব কাছের শিষ্যরাই জানে। চাণক্য দুজনকে আসন দেখালেন।
হ্যাঁ, আসন গ্রহণ করুন আর্য। আর বলুন, আমার সঙ্গে সাক্ষাতের হেতু কি শুধুই আলাপ ছাড়িতা, নাকি বিশেষ কোনো কারণ?
না আচার্য, নতুন রাজার অভিষেক হওয়ার আগেই এখানকার পরিস্থিতি সম্বন্ধে আপনাকে একটু পরিচিত করিয়ে রাখাই আমার আজকের আসার উদ্দেশ্য। কারণ আজ সূর্যাস্তের পর মহারাজ মহিপালের ইচ্ছে অনুযায়ী তাঁর শেষ ইচ্ছাপত্র পাঠ করা হবে সকলের উপস্থিতিতে। আমার ধারণা এর ফলে পরিস্থিতি প্রতিকূল হওয়ার সম্ভাবনা আছে।
আপনার কথা থেকে অনুমান করতে পারি যে এই ইচ্ছাপত্রে মহারাজ কাকে নিজের উত্তরাধিকার বানিয়ে গিয়েছেন তা আপনি জানেন, তাই নয় কি?
হ্যাঁ, আমি জানি। আমার উপস্থিতিতে এবং আমার পরামর্শেই মহারাজ ওঁর ইচ্ছাপত্র নথিভুক্ত করেন, আর এতে উনি রবীন্দ্রনাথকে তোশালীর যুবরাজ তথা ভাবী শাসক নির্বাচিত করে গেছেন।
সে কি, জ্যেষ্ঠপুত্র বলদেব তো এতে খুবই ক্ষুণ্ণ হবেন বলে ধারণা করতে পারি।
অবশ্যই হবেন। বলদেব অতি বদরাগী এবং ক্ষমা করবেন মন্দবুদ্ধি। পিতার অতিরিক্ত আস্কারায় সে বিগড়ে গেছে বাল্যকাল থেকেই। মহারাজ মহিপাল শেষের দিকে নিজের ভুল বুঝতে পারেন। নিজের দিন আসন্ন বুঝে তিনি নিজের সিংহাসন রবীন্দ্রনাথকে দেওয়ার সিদ্ধান্ত নেন।
হঠাৎ এই উপলব্ধির কারণ, তিনি কি অসুস্থ ছিলেন?
তা ছিলেন, কিন্তু ওর নিজের মৃত্যু আসন্ন মনে হওয়ার কারণ অন্য ছিল।
কি সেই কারণ?
উনি বিশ্বাস করতেন যে এই রাজবংশের উপর অভিশাপ আছে। মহারাজ মহিপালের কোন এক পূর্বপুরুষকে এক মৃত্যুপথযাত্রী সন্ন্যাসী অভিশাপ দিয়েছিলেন বলে এই প্রদেশে জনশ্রুতি আছে। প্রথম দিকে মহারাজ এই সমস্ত বিশ্বাস না করলেও বয়সের সঙ্গেই তাঁর মন দুর্বল হয়ে পড়েছিল। গত কয়েক মাস ধরেই মহারাজ আতঙ্কে ভুগছিলেন। তিনি নাকি রাতের বেলায় এই দুর্গের অন্ধকার আনাচে কানাচে এক সন্ন্যাসীর অবয়ব দেখতে পাচ্ছিলেন। তিনি সেটাকে আসন্ন মৃত্যুর ছায়া বলেই ধরে নিয়েছিলেন।
সে কি অশরীরী উপস্থিতি? আপনি নিজে কি এই কাহিনীতে বিশ্বাসী আর্য?
দৃঢ়ভাবে দুপাশে ঘাড় নাড়লেন বৃদ্ধ।
একদমই না, ওটা অসুস্থ মানুষের বয়সকালীন বিভ্রম মাত্র। তবে যাই হোক, সেই কারণেই এই হঠাৎ হৃদয় পরিবর্তন।
আপনার এ বিষয়ে কি মতামত ছিল? শুনেছি রবীন্দ্রনাথ রানীর পুত্র নয়, সে দাসী পুত্র।
আমি মহারাজের নির্ণয়কে স্বাগত জানিয়েছিলাম। রবীন্দ্রনাথের মা কুন্তী দেবী অতি দুঃখী এবং ভালো মানুষ, তাঁর ছেলেও তাঁরই মতো ভদ্র এবং শান্ত।
স্বর্গত মহারাজ এবং ওর পারিবারিক ইতিহাস যদি একটু বলেন তাহলে বুঝতে সুবিধে হয়।
রাজা মহিপালের পাটরানী ছিলেন রানী মণিমালা। উনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী। রাজার সঙ্গে রানীর কোনোদিনই বিশেষ গভীর সম্পর্ক ছিল না। সেই সময়ে রানীর একজন দাসী ছিল কুন্তি। রাজা একবার অসুস্থ হলে এই দাসী তাঁর সেবা করেন, আর সেই থেকেই নিঃসঙ্গ মহারাজ মহিপালের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে। কয়েক মাস পর রানী একসময় যখন অন্তঃসত্ত্বা হলেন, তখন প্রায় একই সময়ে কুন্তিরও গর্ভে রাজার সন্তান আসে। পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে যায়। রানী মণিমালা এই অপমান মেনে নিতে পারেননি। তিনি দাসী কুন্তীকে তীব্র ভর্ৎসনা আর তিরস্কার করা শুরু করলেন। একসময় তা প্রায় অত্যাচারের পর্যায়ে পৌঁছয়। রানী গোপনে কুন্তীকে হত্যার ষড়যন্ত্র করেন। আমি সেই সময় কুন্তীকে রানীর প্রকোপ থেকে বাঁচাই। রাজাও চেষ্টা করতেন তাকে যতটা সম্ভব রক্ষা করতে, কিন্তু রানীর ক্রোধের আগুনে ওকেও কম দগ্ধ হতে হয়নি।
টানা অনেকক্ষণ কথা বলে একটু থামলেন বৃদ্ধ। জীবসিদ্ধি একটা পানপাত্রে সামান্য জল ভরে এগিয়ে দিল বৃদ্ধের দিকে। দু চুমুক জল খেয়ে অমাত্য ভদ্রদাস আবার অতীতের কাহিনী শুরু করলেন।
বলদেব ও রবীনাথ মাত্র কয়েক ঘন্টার তফাতে জন্মগ্রহণ করে, কিন্তু বলদেবের জন্ম দিতে গিয়েই রানী মণিমালার মৃত্যু হয়, এবং তখন নিজের সন্তানের সঙ্গেই মৃত রানীর শিশুপুত্র দায়িত্ব হাসি মুখে নিজের কাঁধে তুলে নেন কুন্তী দেবী। আজ অবধি তিনি নিজের সন্তান রবীনাথ এবং নিজের হত্যার চক্রান্তকারী মহারানীর সন্তান বলদেবের মধ্যে কখনো ফারাক করেননি। দাসীকুলে জন্ম হলেও কুন্তী একজন সত্যিকারের মহিষী নারী এবং মা। সে আমার বোনের মতো, অথচ এত বছর তার নিজের হাতে মানুষ করা বলদেবের থেকেও তিরস্কার বই আর কিছু পায়নি। দাসী বলে বলদেব নিজের বিমাতাকে মায়ের সম্মান দেয়নি কোনোদিনই। রবীনাথকেও সে সারা জীবন দাসীপুত্র বলে হেয় করে এসেছে। অতএব যখন বলদেব জানতে পারবে যে তার বাবা তাকে যুবরাজের পদ থেকে সরিয়ে তার বিমাতার সন্তানকে যুবরাজ বানিয়ে গেছেন, সে এর বিরোধিতা করবেই। কিন্তু আমি মনে করি রবীনাথ মানুষ হিসেবে বলদেবের চেয়ে উত্তম, এবং এইবার রবীনাথ রাজসিংহাসনে বসলে অন্তত কুন্তী দেবী তার যোগ্য সম্মান পাবে, রাজমাতা হবে সে।
সত্যি সাক্ষাৎ মাতৃরূপা নারী তিনি। ওর সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছে রইল, তা মহারাজের এই দুই সন্তানই আছে শুধু, অন্য কোন রানী
আছে? ছোট রানী কৌশল, তার এবং মহারাজের কনিষ্ঠ পুত্র হল বিরাট, কিন্তু সে ঠিক আর পাঁচজন শিশুর মতো স্বাভাবিক নয়। তার মুখের গঠন অস্বাভাবিক, বোধ বুদ্ধি কম, কথাও বলতে পারে না ঠিক মতো। এই সন্তানকে নিয়ে মহারাজ মহিপালের লজ্জা ছিল। ছোট রানী কৌশল্যাকে তিনি সুস্থ পুত্রের জন্ম দিতে না পারার দোষে ভর্ৎসনা করতেন। এই কারণেই ছোট রানী জনসমক্ষ থেকে নিজেকে এবং নিজের সন্তানকে ধীরে ধীরে সরিয়ে ফেলে। সে তার সন্তানকে নিয়ে থাকে শুধু অন্দর মহলে।
আহা, বড়ই দুঃখের বিষয়।
হ্যাঁ, সত্যি দুঃখের। মহারাজ নিজে এবং বড়দেব বিরাটকে খুবই হেয় করত, অথচ ওই অবোধ সারা দিন তাদেরই আশেপাশে থাকার চেষ্টা করত। যাই হোক, আজ একটু পরে সবার সঙ্গেই আপনাদের সাক্ষাৎ হবে। বড়দেবকে রাজা করা হবে না জানতে পারলে সে প্রচণ্ড রেগে যাবে, হয়তো রাজদ্রোহ করতে উদ্যত হবে। সেই কারণেই আপনাদের উপস্থিতি আমার বিশেষ প্রয়োজন আচার্য।
আমার থেকে আপনি কি ধরনের সহযোগিতা আশা করেন?
রবীনাথকে যুবরাজ করার পর আপনি শুধু মগধের হয়ে নিজের সমর্থন জানাবেন, এইটুকুই যথেষ্ট। কেউ আর বলদেবের হয়ে বিদ্রোহ করে শক্তিশালী মৌর্যদের বিরাগভাজন হওয়ার সাহস করবে না।
বেশ, তাই হবে। মগধ চায় যেন এই রাজ্য ঠিক আগের মতোই সাম্রাজ্যের অংশ হয়ে থাকে। আপনি যদি আশ্বাস দেন যে রবীনাথকে সমর্থন করাই মগধের পক্ষে মঙ্গলজনক হবে, তবে তাই হোক।
অনেক ধন্যবাদ আপনাকে আচার্য, আমায় তবে বিদায় দিন।
বেশ, সূর্যাস্তের পর সাক্ষাৎ হবে তাহলে। প্রণাম।
বেরিয়ে যাচ্ছিলেন বৃদ্ধ অমর্ত্য, চাণক্য পিছু ডাকলেন।
আর্য?
পিছু ফিরলেন বৃদ্ধ। চাণক্য প্রশ্ন করলেন,
একটা সংশয় আছে, ভালো মানুষ মানেই সবসময় ভালো শাসক হয় না, রবীনাথের মধ্যে রাজগুণ কতখানি আছে?
মৃদু হাসলেন বৃদ্ধ, বললেন,
আশ্চর্যভাবে তার অর্ধ রাজ রক্তের মধ্যে রাজলক্ষণ পূর্ণ রাজ রক্তধারী যুবরাজের চেয়ে বেশি আছে বলেই আমি এত বছরে দেখেছি। আমি মনে করি রবীনাথের মধ্যে সমস্ত রাজগুণ আছে, সে একজন উৎকৃষ্ট শাসক হবে।
যাক, নিশ্চিন্ত হলাম আপনার কথায়।
সন্ধ্যার সময় সভাঘরে একত্র হয়েছেন সকলে। চাণক্য শেষ কোণায় একটি আসনে বসেছেন। এই জায়গা থেকে বাকি প্রত্যেকের মুখ তিনি দেখতে পাচ্ছেন, তবে ওর জীব শুকিয়ে যাচ্ছে, মিষ্টি জাতীয় কিছু স্বাদ নিতে ইচ্ছে করছে ওর, কিন্তু আখের রস আবার ওর পছন্দ নয়। আচার্যর পাশেই জীবসিদ্ধি বসে আছে। সভাঘরের উল্টো মাথায় বসেছেন অমাত্য ভদ্রদাস এবং তাঁকে ঘিরে স্বর্গীয় মহারাজের পরিবারের সদস্যরা। নিজের নিজের বাকি আসনে অপেক্ষারত আরও কয়েকজন সভাসদ, সাধারণ সাদা কাপড়ে তুলনামূলক বয়স্ক মহিলা যিনি বসে আছেন ওঁকে কুন্তী দেবী বলে চিনতে অসুবিধে হয় না। মহিলার মুখে দৃঢ় প্রত্যয়ী ভাব স্পষ্ট। মায়ের পাশেই শান্তভাবে বসে আছে রবীনাথ। তাদের মুখোমুখি উল্টো দিকে বসে আছে বলদেব। তার মুখে অধৈর্য ভাব ফুটে উঠছে। ছোট রানী কৌশল্যা আর রাজকুমার বিরাটের জন্য অপেক্ষা করা হচ্ছিল। নূপুরের শব্দে চোখ ঘুরে গেল সকলে। সভাঘরে প্রবেশ করলেন রানী কৌশল্যা, সঙ্গে তার মায়ের হাত ধরে বিরাট। মুখ সামান্য বাঁকা, একপাশে টানা, পদক্ষেপ টলমল। তার আচরণ বা চাহনি থেকেই অস্বাভাবিকতা নজরে পড়ে। তার মা তাকে বলদেবের পাশের আসনে বসাতে গেল, কিন্তু সে কিছুতেই বসল না, মুখ দিয়ে শব্দ করতে লাগল। বলদেব বিরক্তিসূচক ভঙ্গিতে চাইল ভাইয়ের দিকে। বিরাট কিছুই না বুঝে বলদেবের দিকে নিজের খর্বকায় আঙুল তুলে আওয়াজ করতে লাগল। জড়ানো জিভে উচ্চারণ করল, পরক্ষণেই হঠাৎ উত্তেজিত হয়ে চিৎকার জুড়ে দিল বিরাট। তার মা আতঙ্কিত চোখে একবার বলদেবের দিকে তাকালে। জীবসিদ্ধি চাণক্যর কানের কাছে নিজের মাথা এনে বলল,
বলদেবের রাগকে প্রত্যেকেই বেশ সন্দেহ করে দেখছি গুরুদেব।
বলদেব মেজাজ হারাচ্ছে দেখে পরিস্থিতি সামাল দিলেন স্বয়ং কুন্তী দেবী। নিজের আসন ছেড়ে উঠে গিয়ে বিরাটের মাথায় হাত রেখে তাকে শান্ত করলেন। তাকে বলদেবের সামনে থেকে সরিয়ে এনে রবীনাথ আর তাঁর নিজের মাঝের আসনে বসালেন। ছেলে শান্ত হওয়ায় কৌশল্যা দেবী একবার কুন্তী দেবীর দিকে চেয়ে মাথা নত করে নিঃশব্দ ধন্যবাদ জ্ঞাপন করলেন। নিজে বলদেবের থেকে একটা আসন ছেড়ে পরের আসনে বসলেন। সবাই এসে গেছে দেখে বৃদ্ধ অমাত্য শুরু করার অনুমতির অপেক্ষায় একবার চাণক্য দেবের দিকে চাইলেন। আচার্য মৃদু মাথা নেড়ে সম্মতি জানালেন। অমাত্য শুরু করতেই যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে বলদেব উঠে দাঁড়াল।
বাবার শেষ নথি পাঠ করার আগেই আমি কয়েকটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই। এই দাসী পুত্র এবং তার মাকে বাবা দয়াপরবশ হয়ে মহলে জায়গা দিয়েছিলেন এত বছর, কিন্তু আমি তাদের নিজের আত্মীয় বলে মানি না। আমার সিংহাসনে বসার তিন দিনের মধ্যে এই দুজন যেন দুর্গ ত্যাগ করে।
দূর থেকেই চাণক্য স্পষ্ট দেখতে পাচ্ছেন যে অপমানে রবীনাথের মুখ লাল হয়ে উঠেছে। কুন্তিদেবী কাপড়ের আঁচল দিয়ে মুখ চেপে মাথা নিচু করে আছেন। রবীনাথ মেঝের দিকে তাকিয়ে দৃঢ় গলায় বলল,
আপনি নিশ্চিন্তে থাকুন যুবরাজ, আপনার কাছে মাকে এমনিতেও আমি আর অপমানিত হতে দেব না। মা শুধুমাত্র বাবার টানে এতদিন এখানে পড়েছিলেন। আমরা কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই এই রাজ্য ত্যাগ করব। নেহাত অমাত্য মহাশয়ের অনুরোধ রক্ষা করতে আমরা এখানে আজ উপস্থিত হয়েছি।
বিরাট আরও একবার বলে উঠল, আর তার দিকে চোখ পড়তেই বলদেব তাকালো রানী কৌশল্যার দিকে।
আর এই যে আপনিও শুনুন, আপনাদের আমি দুর্গ থেকে বিতাড়িত করব না ঠিকই, কারণ বিরাট যাই হোক রাজবংশের পুত্র, কিন্তু এই অপদার্থটাকে আমার নজরের থেকে যেন দূরে রাখা হয়। হ্যাঁ, এর প্রলাপ যেন আমার কানে না আসে, বুঝলেন?
কৌশল্যা দেবী অত্যন্ত মৃদু স্বরে কিছু একটা বললেন। এইবারে অমাত্য শক্ত কণ্ঠে বাধা দিলেন,
রাজকুমার বলদেব, আসন গ্রহণ করুন। অতি উৎসাহ ভালো নয়। সম্মানীয় অতিথিদের সামনে একজন রাজপুরুষের পক্ষে কি নিজের এই ব্যবহার প্রকাশ শোভনীয়?
নিজের আসনে ফিরে গেল রাজকুমার বলদেব। গলা খাঁকারি দিয়ে বৃদ্ধ অমাত্য কথা শুরু করলেন,
আমাদের মধ্যে আজ মগধের প্রতিনিধি হিসেবে উপস্থিত মহামতি বিষ্ণুগুপ্ত চাণক্য, তোশালীর পক্ষ থেকে আসুন আমরা ওঁকে এবং ওঁর শিষ্য মহাশয় জীবসিদ্ধিকে স্বাগত জানাই।
প্রত্যেকে চাণক্য এবং জীবসিদ্ধির দিকে চেয়ে অভিবাদন জানালেন। আরও একবার গলা পরিষ্কার করে বৃদ্ধ বললেন,
এই মুহূর্তে আমার হাতে আছে স্বর্গীয় মহারাজ মহিপালের নিজের হাতে লেখা এবং মোহর লাগানো নথি। এতেই তিনি নিজের পরবর্তী উত্তরসূরির নাম লিখে গেছেন। এই আমি সর্বসমক্ষে রাজমুদ্রিকার মোহর খুলছি। এবার তাঁর ইচ্ছাপত্র আমি পাঠ করে এখানে উপস্থিত সকলকে জানাব। আমি মহারাজ মহিপাল স্বেচ্ছায় বলে যেতে চাই যে আমার
পাঠ যত এগোতে থাকল, সভায় উপস্থিত প্রত্যেকের মুখে ততই ফুটে উঠল বিস্ময়। যুবরাজ হিসেবে রবীনাথকে পেয়ে সকলেই অবাক হলেও চাণক্য লক্ষ্য করলেন যে প্রত্যেকেই যেন খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু রবীনাথের নাম উচ্চারিত হতেই ক্রোধে ফেটে পড়ল বলদেব। আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে অকথ্য ভাষায় আক্রমণ করতে লাগল রবীনাথ এবং নিজের বিমাতাকে। হয়তো শারীরিক আক্রমণও করত যদি না অমাত্যর নির্দেশ মতো আগেই দুজন সৈনিক রবীনাথের পাশে এসে দাঁড়িয়ে থাকত।
এই মহিলা, এই নীচ দাসী আমার বাবাকে বশ করেছিল। এই মহিলাই আমার বাবার মনে আমার বিরুদ্ধে বিষ ঢেলে তার হৃদয় বিষিয়ে দিয়েছে। এই দাসী, মৌন!
সারা সভা গমগম করে উঠল রবীনাথের হুঙ্কারে। নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়েছে সে। বলদেবের চোখে চোখ রেখে সে বলল,
আর একবার আমার মায়ের নামে কুকথা উচ্চারণ করলে এই মুহূর্তে তোমায় কারাগারে নিক্ষেপ করব।
শান্ত রবীনাথের মুখে এহেন হুঙ্কার শুনে কেমন থমকে গেল বলদেব। হতবাক দৃষ্টিতে প্রথমে রবীনাথ, তারপর কুন্তিদেবী, আর সবশেষে অমাত্য ভদ্রদাসের দিকে তাকাল। তারপর সভাসদদের মুখের দিকে চাইল, বোধহয় কোন সভাসদের সমর্থন আশা করছিল। কিন্তু কারোর থেকেই সেই রকম কোন প্রতিক্রিয়া না পেয়ে মুহূর্তে নিজের অবস্থান বুঝে নিল রাজকুমার বলদেব। নিজের আসনে গিয়ে বসে পড়ল সে। ছেলের এরকম দৃঢ়তায় প্রচণ্ড হতবাক হয়েছেন কুন্তিদেবীও। অবাক দৃষ্টিতে তিনি তাকিয়ে আছেন রবীনাথের রাগত মুখের দিকে। রবীনাথ দুপা বলদেবের দিকে এগিয়ে গিয়ে দাঁতে দাঁত চেপে বলল,
পাশার দান পাল্টে গেছে রাজকুমার, এইবার আমি তোমায় 3 দিন সময় দিলাম, তার মধ্যে তোশালি ছেড়ে চলে যাবে তুমি।
এই প্রথম মুখ খুললেন কুন্তী দেবী, চিৎকার করে উঠলেন,
রবীনাথ, এ তুমি কি বলছো? বলদেব তোমার বড় দাদা, সেটা ভুলে যেও না।
রবীনাথ মায়ের দিকে চোখ ফেরাল, মায়ের এই রুদ্রমূর্তি দেখে সেও একটু অবাক হয়েছে, তার চোখের তারা থেকে নিমেষে রাগ বিদায় নিল, হাত জোড় করে মায়ের উদ্দেশ্যে বলল,
আমায় ক্ষমা করবেন মা, আপনার অপমানে আমি রেগে গেছিলাম, সত্যি তো বলদেব ভাইকে বিতাড়িত করলে তার এবং আমার মধ্যে পার্থক্য কি থেকে যাবে, আমায় ক্ষমা করুন জ্যেষ্ঠ।
রবীন্দ্রনাথের কথায় প্রচ্ছন্ন তিরস্কার স্পষ্ট, কিন্তু তার এই ব্যবহার সত্যি রাজোচিত ছিল। রবীন্দ্রনাথ অমাত্য এবং উপস্থিত সমস্ত সভাসদকে প্রণাম জানাল, প্রত্যেকেই অভিনন্দন জানাল তাকে। সবার শেষে রবীন্দ্রনাথ এগিয়ে এল চাণক্যর দিকে, হাত জোড় করে প্রণাম জানিয়ে বলল,
মহামতি চাণক্য পুত্র মহাপণ্ডিত কৌটিল্য সাক্ষাতে আমি ধন্য, আশা করি মগধ আমাকেও আগের মতোই তার সমর্থন দিয়ে যাবে, এবং আমিও নিজের পূর্ণ সমর্থন এবং আপনাদের বহুদিনের দাবি অনুযায়ী মগধের নির্ধারিত রাজকর দেওয়ার প্রতিশ্রুতি দিলাম।
অতি উত্তম রাজন, আমাদের সম্রাট চন্দ্রগুপ্ত আপনাকে পূর্ণ সমর্থন করবে।
অনেক ধন্যবাদ, আপনাকে অনুরোধ করব আপনি আরও কিছুদিন আমার আতিথ্য গ্রহণ করুন, অন্তত আমার রাজ্যাভিষেক হওয়া অবধি আপনার সেবা করার সুযোগ দিন, আপনার মতো একজন রাজনীতিজ্ঞ ব্যক্তির পরামর্শ আমার কাছে খুবই মূল্যবান।
রবীন্দ্রনাথের এরকম রাজোচিত সৌজন্যে চাণক্য এবং জীবসিদ্ধি দুজনেই প্রসন্ন হল। যাক, বৃদ্ধ অমাত্য এবং মহারাজ মহিপাল তবে ভুল করেননি। একে একে সভাসদদের বিদায় দিয়ে রবীন্দ্রনাথ নিজে ঘর থেকে বেরিয়ে গেল। সে বেরিয়ে যেতেই কৌশল্যা আর বিরাট দ্রুত বেরিয়ে গেল। কুন্তীদেবী কিছু বলতে গেলেন বলদেবকে, কিন্তু বলদেবের অবস্থা দেখে আর তিনি সাহস করে তা বলে উঠতে পারলেন না। চাণক্যকে প্রণাম জানিয়ে তিনিও প্রস্থান করলেন। বৃদ্ধ অমাত্য হাসি মুখে এগিয়ে এলেন চাণক্যর দিকে, জীবসিদ্ধি এবং চাণক্যর সঙ্গেই তিনিও প্রস্থান করলেন। পাথরের মতো স্থবির হয়ে মেঝের দিকে চেয়ে শুধু বসে রইল বলদেব। সত্যি ভাগ্যদেব কত সহজেই না কয়েক মুহূর্তে পরিস্থিতি অদল বদল করে দিতে পারে। আজকের রাজা মুহূর্তে হয়ে যেতে পারে আশ্রিত, আর দাস হয়ে যেতে পারে রাজা। পরদিন সকাল চাণক্য বরাবরই সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই শয্যা ত্যাগ করে। কয়েক ঘন্টা প্রার্থনা, ধ্যান এবং স্বল্পাহারের পর অধ্যয়ন, আজও সেই রকমই মেঝেতে বসে প্রাণায়াম করছিলেন তিনি। দরজায় মৃদু করাঘাত হল, দরজা খুলতে জীবসিদ্ধি প্রবেশ করল।
সুপ্রভাত আচার্য।
সুপ্রভাত।
এই দিকের সমস্যা তবে সহজেই মিটল, কি বলেন?
হ্যাঁ, আশা করছি তাই জীবসিদ্ধি, মনে প্রাণে তাই আশা করছি।
অর্থাৎ আপনি কি কিছু আশঙ্কা করছেন?
আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে খুব তাড়াতাড়ি কিছু একটা ঘটতে চলেছে, কি জানি না, কিন্তু কিছু একটা ঘটবে জীবসিদ্ধি।
কথা মাঝপথে থামাতে হল, কারণ তখনই এক ভৃত্য এসে তাদের দুজনকে প্রাতরাশের জন্য আসতে বলল। দুজনে পৌঁছে দেখলেন প্রচুর ফল মূল সাজিয়ে তাদের অপেক্ষায় বসে আছেন রবীন্দ্রনাথ এবং কুন্তী দেবী। মা এবং ছেলে উঠে দাঁড়িয়ে তাদের স্বাগত জানাল, আপ্যায়ন করে তাদের বসালেন কুন্তী দেবী। কুন্তী দেবীকে উদ্দেশ্য করে চাণক্য বললেন,
আপনার মতো একজন জীবনযুদ্ধে জয়ী নারীর সাক্ষাৎ পেয়ে আমি সম্মানিত মা।
না না, এ কথা বলে আপনি আমার পাপ বাড়াবেন না আচার্য। আপনার মতো পণ্ডিত ব্রাহ্মণের সামনে একই সঙ্গে বসে খাবার যোগ্যতাও আমার নেই। আপনাদের অতিথি হিসেবে পেয়ে আমরা ধন্য।
বিভিন্ন কথাবার্তার মাঝেই খাওয়া দাওয়ার পর্ব শেষ হল। রবীনাথ আচার্য এবং জীবসিদ্ধিকে তার সঙ্গে বাগানে আসতে আমন্ত্রণ জানাল। তাদের সঙ্গে কুন্তিদেবীও এলেন বাগানে এবং এক দাসীকে ডেকে নিলে। দাসীটিকে সঙ্গে নিয়ে তিনি ফুল তুলতে চলে গেলেন বাগানের অন্য পাশে। মা দূরে চলে যেতেই রবীনাথ প্রসঙ্গ পরিবর্তন করল।
আচার্য, আপনাকে কয়েকদিন এখানে থেকে যেতে বলার পেছনে আমার আরও একটা বিশেষ উদ্দেশ্য আছে। আপনার কাছে আমার একটা আবেদন আছে।
বলুন যুবরাজ।
খানিক থেমে রবীনাথ বলল,
আসলে আমার ধারণা আমার বাবার মৃত্যু স্বাভাবিক নয়। আপনি কি জানেন যে উনি মৃত্যুর আগে এক সন্ন্যাসীর প্রেত মূর্তি দেখতে পেতেন এই দুর্গে?
হ্যাঁ, আমার তোর কথা শুনেছি। সে কথা উনি সেটাকে মহারাজের কল্পনা বলে মনে করেন।
আমিও তাই মনে করতাম, যদি না সেই ছায়ামূর্তি আমি স্বচক্ষে দেখতাম।
সে কি
আগে? হ্যাঁ, প্রথমে আমিও ভেবেছিলাম বাবার কথা কল্পনা মাত্র, কিন্তু একদিন রাতে ঘুম না আসায় আমি পূর্ব মহলে নিজের ঘরের জানলায় বসেছিলাম। তখনই উল্টো দিকের মহলের একটা জানলায় সেই ছায়ামূর্তিটা দেখি। জ্বলতে থাকা রাত প্রদীপের আবছা আলোয় অস্পষ্ট দেখতে পাই তাকে। বাবার ঘর যে তলায়, সেই তলার জানলায়।
আপনি কি বিশ্বাস করেন সেটা অলৌকিক প্রেত মূর্তি?
না, আমি মনে করি কেউ একজন ওই প্রেতের ভেগ ধরে মহারাজকে ভয় দেখাত।
আপনি কি কাউকে সন্দেহ করেন?
হ্যাঁ করি। বলদেব, এটা নিঃসন্দেহে তারই কাজ। তার সঙ্গে মহারাজের একদিন প্রবল বাগবিতণ্ডা হয়, তারপর থেকেই এই প্রেত মূর্তি দেখতে শুরু করেন বাবা। বার্ধক্যে পৌঁছে বাবার মন এমনিতেই দুর্বল হয়ে পড়েছিল। আমার ধারণা বলদেব এটাই চেয়েছিল, যাতে এই অলৌকিক কাহিনী ছড়িয়ে পড়ে বাবার মাধ্যমে, আর তাতেই তার পরবর্তী কাজে সুবিধা।
কয়েক মুহূর্ত চুপ করে থেকে চাণক্য প্রশ্ন করলেন,
অর্থাৎ আপনি আপনার বড় দাদাকে পিতৃহত্যার দোষী হিসেবে সন্দেহ করেন?
করি, তার পক্ষে অসম্ভব কিছুই নয়।
হাঁটতে হাঁটতে তারা কুন্তিদেবী যেখানে ফুল তুলছিলেন সেখানে এসে পড়েছেন। মায়ের কাছাকাছি আসতেই রবীন্দ্রনাথ চুপ করে গেল। কুন্তিদেবী দৃষ্টিশক্তি সম্ভবত ক্ষীণ, তাই একজন দাসী জবা গাছের পুষ্পিত ডালগুলি টেনে দিচ্ছে আর তা থেকে তিনি ফুল তুলছেন। রবীন্দ্রনাথ চুপ করে গেছে সেটা লক্ষ্য করে চাণক্য নিচু গলায় প্রশ্ন করলেন,
আপনার সন্দেহের কথা বোধ হয় আপনার মা জানেন না?
জানেন, কিন্তু বিশ্বাস করেন না। উনি অতি সরল মনের মানুষ, বলদেবকে খুবই স্নেহ করেন। এত অপমানের পরেও আমায় কিছুই বলতে দেন না। কালকের ঘটনা তো নিজের চোখেই দেখলেন আপনারা।
সেই অন্যদিকে চলুন।
কুন্তিদেবীর থেকে সামান্য তফাতে এসে রবীন্দ্রনাথ আবার কথা শুরু করল।
আসুন, এই সম্ভাবনার কথা মাকে বলতেই তিনি আমার উপর সাংঘাতিক ক্ষোভে ফেটে পড়েন। বলেন, এইসব কথা দ্বিতীয়বার কারুর সামনে বললে আমি তার মরা মুখ দেখব। তাই এখন আপনাকে এই কথাগুলো বলছি যে তা কিন্তু ওকে না জানিয়ে।
আপনি কি চান এই বিষয়টা আমরাও ওর থেকে গোপন রাখি?
একটু ভেবে যুবরাজ উত্তর দিলেন,
তার প্রয়োজন হবে না আচার্য। আমি আমার মাকে অত্যন্ত শ্রদ্ধা করি। উনি সারাটা জীবন প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে তীব্র লাঞ্ছনা সহ্য করে আমায় মানুষ করেছেন। আমি মায়ের থেকে কোনো কথাই গোপন করি না, তাই আজ রাতেই আমি সব কথা বুঝিয়ে বলবো মাকে। আশা করি উনি বিষয়টার গুরুত্ব উপলব্ধি করবেন।
কিন্তু আপনি আমাকে এই কথা কেন বললেন? কি সাহায্য চান আপনি আমার থেকে?
আচার্য, আপনার ক্ষুরধার মস্তিষ্ক এবং অনুধাবন ক্ষমতার কথা আমার অজ্ঞাত নয়। আগেও বহুবার আপনি রহস্যের জট খুলে মগধকে সাহায্য করেছেন। আমি চাই বাবার মৃত্যুর জন্য যদি সত্যি কেউ দায়ী হয়ে থাকে তবে সে যথাযথ শাস্তি পাক। আমি চাই এই বিষয়ে আপনি বিচার বিশ্লেষণ করুন। আপনাকে কোন রকম প্রতিশ্রুতি দিতে হবে না। আপনি আপনার মতো করে সকলকে জিজ্ঞাসাবাদ করুন, নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে পর্যবেক্ষণ করুন। আমার বিশ্বাস তাতেই ফল হবে আচার্য।
আমি চেষ্টা করব যুবরাজ, কিন্তু আপনিও সতর্ক থাকবেন।
একটু অবাক হয়ে রবীন্দ্রনাথ প্রশ্ন করল,
আমি কেন?
যদি আপনার ধারণা অমূলক না হয় তবে তার অর্থ দাঁড়ায় যে আপনার ভাই সিংহাসনের লোভে পিতৃ হত্যা করে ফেলেছে ইতিমধ্যেই। কিন্তু এর পরেও সে আপনার কাছে তার প্রাপ্য সিংহাসন হারিয়েছে, অতএব এইবার তার সম্পূর্ণ আক্রোশ কিন্তু আপনার উপর পড়বে।
মৃদু হেসে নিজের কোমর বন্ধে বাঁধা তলোয়ারের উপর হাত রেখে রবীন্দ্রনাথ বলল,
সে বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন আচার্য, আমি সদা সতর্ক থাকব।
চাণক্য এবং জীবসিদ্ধি দুর্গ পরিক্রমা করছেন। স্বয়ং রাজমাতা কুন্তী দেবী আজ অতিথিদের দুর্গ পরিক্রমায় তাঁদের সঙ্গী হয়েছেন। গতকালই চাণক্য অমাত্যকে দুর্গ পরিভ্রমণ করার ইচ্ছে জানিয়েছিলেন। আজ কুন্তীদেবী নিজেই এসে জানিয়েছেন যে যুবরাজ ও অমাত্য দুজনেই আজ খুব ব্যস্ত থাকায় তিনি এসেছেন। দুর্গের বারান্দা ধরে হাঁটতে হাঁটতে তিনি বর্ণনা করে যাচ্ছিলেন,
এই দুর্গ দুটো মহল, উত্তর ও দক্ষিণ। এই উত্তর মহলের পাঁচতলায় থাকতেন মহারাজ মহিপাল স্বয়ং, তার উপরের তলা ফাঁকা, কারণ রাজার জায়গা সবচেয়ে উপরে হওয়াই নিয়ম। বলদেব থাকে উত্তরেরই চারতলায় এবং প্রধান অমাত্য মহাশয় দোতলায়। আপনাদের অতিথি কক্ষ দুটো উত্তর মহলের তিনতলায়, বাসিন্দাদের নিজস্ব দাসদাসী থাকে একদম নিচের তলায়।
আর আপনার এবং আপনার পুত্রের কক্ষ দুটি কোথায়?
আমরা থাকি দক্ষিণ মহলে, আপনার মুখোমুখি, অর্থাৎ তিনতলায়। আমি এবং অন্যান্য কয়েকজন দাসী থাকতাম এই তলায়, তবে বৈধব্য জীবন পালন করতে আমি তাদের স্থানান্তরিত করেছি। বর্তমানে আমি একাই পুরো তলাটা জুড়ে থাকি। ছেলে রবীনাথ অবশ্য আমার ওপর তলাতেই, অর্থাৎ চারতলাতেই এতদিন থেকে এসেছে, তবে আজ থেকেই অমাত্যর পরামর্শে তাকে উত্তরের মহলে মহারাজের ঘরে স্থানান্তরিত করা হবে। দোতলায় থাকেন রানী কৌশল্যা আর তার ছেলে রাজকুমার বিরাট। দক্ষিণ মহলে সবার ওপরের দুটো তলা ফাঁকা, কেউই বসবাস করে না। একসময় রাজবংশের প্রচুর সদস্য ছিল বলে শুনেছি, সেই সময়ে এই সবকটা ঘরই ব্যবহৃত হতো। এখন সেই বড় পরিবার অথবা এত দাসদাসী পালন করার সামর্থ্য প্রয়োজন কোনটাই নেই।
বেশ বেশ, আচ্ছা রাজকুমার বলদেব কেমন আছেন এখন?
সেই সন্ধ্যের পর থেকে সে নিজের ঘর থেকে বিশেষ বের হয়নি শুনেছি। আপনারা কি তার সঙ্গে দেখা করতে চান?
অবশ্যই, তাকে কিছু প্রশ্ন করার আছে।
এই কথায় চকিতে পায়চারি থামিয়ে দেন কুন্তীদেবী, চাণক্যর দিকে ঘুরে দাঁড়ান মুখোমুখি, বলেন,
আচার্য, রবীনাথ আপনাদের কি বলেছে আমি গতকাল তারই মুখে তা শুনেছি। আপনি পণ্ডিত মানুষ, আমার ছেলের এই কল্পকথায় আপনি প্রভাবিত হবেন না দয়া করে। তার মনে একটা ভয়ঙ্কর সন্দেহ উৎপত্তি হয়েছে, কিন্তু এ অসত্য এবং অমূলক। মহারাজের মৃত্যু সম্পূর্ণ স্বাভাবিক।
কিন্তু এক সন্ন্যাসীর প্রেত মূর্তি শুনেছি মহারাজ দেখতে পেতেন, আপনি কি কখনো সেই অবয়ব চাক্ষুষ করেছেন?
না, কখনোই নয়, ওটা মহারাজের কল্পনা মাত্র।
কথা বলতে বলতেই রাজকুমার বলদেবের ঘরের কাছে এসে হাজির হয়েছেন তাঁরা। রাজকুমার দুদিন আগেই যুবরাজের পদ থেকে স্খলিত হয়েছেন, অতএব তাঁর যে মাথা ঠিক থাকবে না তা অনুমান করেই চাণক্য তাঁর তরফ থেকে যে কোনো দুর্ব্যবহারের জন্যই প্রস্তুত হয়ে নিলেন। মৃদু করাঘাত করতেই ভেতর থেকে এক অল্পবয়সী রমণী এসে দরজা খুলে দিল। রমণীর পরনের স্বল্প পোশাক এবং উগ্র সাজ দেখেই অনুমান করা যায় যে এই নারী একজন নর্তকী। রাজপুরুষদের চিত্ত বিনোদনের জন্য এদের অন্তঃপুরে স্থান দেওয়া হয়। ভেতরে আরও দুই নারীর মাঝখানে রাজকুমার বলদেব বসে আছেন। একজন তাঁর মুখে পানপাত্রের সুরা তুলে দিচ্ছে এবং অন্যজন তাঁর শরীরের ওপর শরীর এলিয়ে বসে আছে। ধার ঘুরিয়ে তাঁদের দেখেই ব্যঙ্গের সুরে বলে উঠল,
আরে আরে, এ যে স্বয়ং রাজমাতা, কি সৌভাগ্য আমার! ওরে ওরে, তোরা কে কোথায় আছিস রে? শাঁখবাজা, পুষ্প বৃষ্টি কর, দাসী যে রাজমাতা হয়েছে, কি আনন্দ, কি আনন্দ!
লজ্জায় কুন্তিদেবীর মুখ লাল হয়ে উঠল, কিন্তু মুখে কিছু বললেন না। গোটা ঘর সুরা এবং সুগন্ধি আতরের গন্ধে মম করছে। এই দুদিন রাজকুমার বলদেব যে খাদ্যের চেয়ে পানীয় সেবন বেশি করেছেন তা বেশ বোঝা যাচ্ছে। চাণক্য এগিয়ে গেলেন তাঁর দিকে।
আপনাকে কি কয়েকটা প্রশ্ন করতে পারি?
আমাকে? আমার থেকে অনুমতি চাইছেন নাকি মহামতি? আচ্ছা, অনুমতি দেওয়ার আমি কে বলুন তো? হ্যাঁ, রাজমাতার থেকে অনুমতি নেই? রাজমাতা!
তার ব্যঙ্গোক্তি সম্পূর্ণ অগ্রাহ্য করে চাণক্য প্রশ্ন করলেন,
বাবার মৃত্যুর ব্যাপারে আপনার কি ধারণা?
অভিশাপ?
আপনি বিশ্বাস করেন উনি প্রেতের হাতে খুন হয়েছেন?
অবশ্যই, আমি নিজে দেখেছি ওই সন্ন্যাসী প্রেতকে।
তাই নাকি? তা তাকে দেখতে কেমন?
ঝাঁকড়া চুল, বিশাল বপু, এক হাতে জড়ানো রুদ্রাক্ষ আর গলায় আরো দুটো রুদ্রাক্ষের মালা, পরনে আলখাল্লা এবং হাতে নরবলির খড়গ, চোখ তার জলে কয়লার মতন। যান যান, বন্দি করুন তাকে, কারাগারে দিন।
রাজকুমার বলদেব!
চিৎকার করে উঠেছেন কুন্তিদেবী, ক্রুদ্ধ দৃষ্টিতে চেয়ে আছেন রাজকুমারের দিকে। ঘরে থাকা তিন রমণীর উদ্দেশ্যে তিনি বললেন,
বেরিয়ে যাও, এই মুহূর্তে বেরিয়ে যাও, আর এই সমস্ত সুরা নিয়ে যাও। রক্ষী, রক্ষী, রাজকুমারকে সুস্থ স্বাভাবিক করতে এখনই ব্যবস্থা নেওয়া হোক।
বলদেব হাতে ধরা পানপাত্রটা ছুঁড়ে মারল তার বিমাতার মাথা লক্ষ্য করে। তিনি বোধহয় এই রকম আক্রমণের জন্য প্রস্তুত ছিলেনই, সময় মতো একদিকে সরে গিয়ে বাঁচলেন তিনি। লক্ষ্যভ্রষ্ট হয়েছে দেখেই রাগে ফেটে পড়ল রাজকুমার। তিনজন যখন ঘর থেকে বেরিয়ে গেলেন তখনও প্রচণ্ড নোংরা কটুক্তির বর্ষণ চলছে ভেতর থেকে। চাণক্যকে একটু একান্তে পেয়ে জীবসিদ্ধি বলল,
আচার্য, এ তো পুরোপুরি মাতাল।
কিন্তু প্রেতের বর্ণনা বেশ আশ্চর্য রকমের পুঙ্খানুপুঙ্খ।
বাকি সময়টা কুন্তিদেবী অতিথিদের সঙ্গ দিলেন না। বলদেবের আচরণে তিনি লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনা করলেন এবং এক ভৃত্যকে তাঁদের সঙ্গে দিয়ে পরিস্থিতি সামলাতে নিজে বিদায় নিলেন।
সত্যিই মহীয়সী স্ত্রীলোক, এইভাবে প্রতিকূল পরিস্থিতি ঠান্ডা মাথায় সামলানোর জন্য ধৈর্য লাগে।
তা বটে, সে বিষয়ে কোনো দ্বিমত হবে না।
ভৃত্য সম্পূর্ণ উত্তর মহলটি দেখিয়ে সব শেষে তাঁদের নিয়ে ঢুকল এক বড় ঘরে। সেখানে ঢুকতেই নাকে ভেষজ রঙের গন্ধ লাগে। ঘর জুড়ে বহু চিত্র, আবার কিছু অসম্পূর্ণ আঁকাও চোখে পড়ে। সঙ্গে আছে কিছু শুধুই সাদা কালোয় ফুটিয়ে তোলা চিত্র। এগুলো রঙিন আঁকাগুলোর চেয়ে সম্পূর্ণ আলাদা।
এই দুর্গে কেউ শিল্পকলায় এরকম পারদর্শী তা তো আগে জানতাম না। প্রতিটি চিত্রই অপূর্ব।
আমাদের মহারাজ মহিপাল শখের শিল্পী ছিলেন, এইসব রঙিন চিত্র উনিই বানাতেন।
কিন্তু ওই সাদা কালো চিত্রগুলো, ওগুলো কি ওঁরই কাজ? ওগুলো তো একদম আলাদা ধরনের।
ওগুলো রাজকুমার বলদেবের।
মা, অপূর্ব! পিতা পুত্রের এই শখের কথা তো আগে কেউ বলেনি। তাদের মনে একটা শিল্পী সত্তা আছে দেখছি, কিন্তু একটা বিষয় বুঝলাম না, রাজকুমারের অঙ্কিত সমস্ত চিত্রই রঙহীন কেন?
কারণ রাজকুমার বলদেব রং দেখতে পান না আচার্য।
বর্ণান্ধ?
কথাটা বুঝতে না পেরে ভৃত্য প্রশ্ন করল,
সেটা কি বস্তু আচার্য?
কিছু না, রঙের পার্থক্য না করতে পারার এক বিশেষ সমস্যা জাগে। যদিও আমার মধ্যে শিল্পী সত্তা অতি ক্ষীণ, তবে এটুকু বুঝতে পারি যে সব চিত্রই বড় সুন্দর। সাদা কালোগুলো নিজের মতো করে সুন্দর। আর তোমার কি অভিমত যুবসিদ্ধি?
আমারও তাই মনে হয় আচার্য। প্রতিটি চিত্রই মহারাজ মহিপাল ও রাজকুমার বলদেবের উৎকৃষ্ট শিল্পজ্ঞানের প্রমাণ দেয়।
সে ঘর থেকে বেরিয়ে এসে তাঁরা ভৃত্যর দেখানো পথে দুই মহলের মাঝখানে সেতু পেরিয়ে দক্ষিণ মহলে পৌঁছলেন। তারপর সিঁড়ি ধরে নেমে এলেন দোতলায়। ছোটরানী কৌশল্যা বাইরে বারান্দায় নিজের ছেলের সঙ্গে বসে আছেন। অতিথিদের আসতে দেখেই বিরাট ভয় পেয়ে মায়ের আড়ালে লুকিয়ে পড়ল। রানী কৌশল্যা মৃদু হেসে বললেন,
ও নতুন লোকেদের ভয় করে, আপনারা ওর ব্যবহারে ক্ষুণ্ণ হবেন না ব্রাহ্মণদেব।
না 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 না, আমি বুঝতে পারছি। ওর বয়স কত হল মহারানী?
এই ভাদ্র মাসে 16 বছর পূর্ণ হবে।
বেশ বেশ।
বিরাটের দিকে চেয়ে মৃদু হাসলেন চাণক্য। তা দেখে আরও একটু আড়ালে লুকিয়ে পড়ল বিরাট। তার আচরণের ব্যাখ্যা দেওয়ার ভঙ্গিতে রানী বললেন,
আমার ছেলে বুদ্ধির দিক থেকে শিশু আচার্য, কিছুই বোঝে না, অথচ তিরস্কার ছাড়া কিছুই জোটেনি ওর কপালে। বাবার ভালোবাসা থেকেও বরাবরই বঞ্চিত ছিল, কারণ ওর অস্বাভাবিকতা। শুধু কুন্তী দিদি আর রবি কোনোদিনও ওর প্রতি বিরূপ মনোভাব পোষণ করেনি।
মাতৃস্নেহ এই জগতের শ্রেষ্ঠ ভালোবাসা মহারানী। আপনার ছেলে সেই স্নেহ থেকে মোটেই বঞ্চিত নয়, সেটাই সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি। এবার রবীন্দ্রনাথ সিংহাসনে বসলে আপনাদের মঙ্গলই হবে।
মাথা নত করলেন রানী কৌশল্যা। চাণক্য এইবার প্রসঙ্গ বদলে প্রশ্ন করলেন,
আচ্ছা আপনার স্বামী অর্থাৎ মহারাজের মৃত্যু সম্বন্ধে আপনার কি অভিমত?
একটুও না ভেবে দ্রুত উত্তর দিলেন রানী,
কোনো ধারণাই নেই আচার্য। অস্বাভাবিক ছেলে জন্ম দেওয়ার পুরো দায় উনি আমার উপর দিয়ে আমার প্রায় বিতাড়িত করে দেন। এই মহলে আমাদের দুজনের প্রায় নির্বাসিত জীবনে কেটেছে, আমারও এত বছরে সবসময় আড়ালে থেকে অভ্যেস হয়ে গেছে। মহারাজের সঙ্গে আমার অনেক বছর কোনো যোগাযোগই ছিল না, তাই তাঁর সম্পর্কে কোনো রকম তথ্য দিতেই আমি অপারক। সবকিছুর থেকে দূরে নির্বিবাদে বাকি জীবন এই ছেলেটাকে নিয়েই কাটিয়ে দেব।
রানী কৌশল্যার চোখের কোণে জলের ফোঁটা দেখা গেল। চাণক্য আবার প্রশ্ন করলেন,
আপনি কখনো উত্তর মহলের জানালায় প্রেত মূর্তি দেখেছেন?
না, তবে অনেকের মুখে এরকম কথা শুনেছি।
এতক্ষণে বিরাট একটু স্বাভাবিক হয়ে বেরিয়ে এসেছে মায়ের আড়াল থেকে, মেঝেতে বসে আছে। জীবসিদ্ধি তার দিকে এগিয়ে গিয়ে নরম সুরে বলল,
তোমার নাম কি রাজকুমার? কি নাম তোমার?
জীবসিদ্ধি মৃদু হেসে উঠল। রবীন্দ্রনাথ সত্যিই বেশ প্রিয় ব্যক্তি এই বালকের কাছে। শিশুরা অনেক সময় নিজের প্রিয় মানুষের নাম নিজের নামে বলে থাকে, এও তাই করছে।
আয়ুষ্মান ভব।
চাণক্য তার মাথায় হাত রেখে আশীর্বাদ করে সোজা হয়ে দাঁড়ালেন।
আজ বিদায় দিন মহারানী, আপনার মতো মা পাওয়া একজন ছেলের পক্ষে সৌভাগ্যের।
প্রণাম জানিয়ে বেরিয়ে এলেন দুজন। ভৃত্যর সঙ্গে ওপরতলার মহল পরিদর্শন করলেন বাকি সময়টুকু। গভীর রাত, আচমকা তীব্র আর্তচিৎকারে সারা দুর্গ কেঁপে উঠল। ঘুম ভেঙে গেল চাণক্যর। গলা চিনতে অসুবিধে হল না। রবীনাথ, তার উপর আক্রমণ হয়েছে নিঃসন্দেহে। আর্তনাদ ভেসে এলো দক্ষিণের মহল থেকে। দ্রুত নিজের ঘরের জানলায় এসে দাঁড়ালেন চাণক্য। যে দৃশ্য দেখলেন তাতে ওর মতো লৌহ স্নায়ু মানুষও কেঁপে উঠলেন এক মুহূর্তের জন্য। দক্ষিণ মহলের একটা জানলায় প্রদীপের মৃদু হলদে আলোয় রবীনাথকে দেখা যাচ্ছে, জানলার ধারে মাথা ঝুঁকিয়ে বসে। তার ঠিক পেছনেই তার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে এক সন্ন্যাসী মূর্তি। মৃদু আলোয় তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না, শুধু আলখাল্লা পরা অবয়বটা দেখা যাচ্ছে। অবয়বটা রবীনাথের দুই কাঁধে হাত দিয়ে রয়েছে। পরমুহূর্তে মূর্তিটার হাতে ঝলক দিয়ে উঠল একটা বড় কৃপাণ। বিদ্যুৎ বেগে সে সেটা চালিয়ে দিল রবীনাথের গলা লক্ষ্য করে। এধার থেকে ওধারে টেনে দিল ধারালো অস্ত্রটির ফলা। তারপর মৃদু ধাক্কায় রবীনাথের দেহটা ফেলে দিল নিচে বয়ে চলা খরস্রোতা নদীতে। চোখের সামনে যুবরাজের দেহ মিলিয়ে গেল অতল অন্ধকারে। শুধু কানে এলো জলে একটি দেহ পতনের শব্দ। পরমুহূর্তেই দক্ষিণের জানলায় জ্বলতে থাকা প্রদীপ নিভে গেল। নিশ্চিদ্র অন্ধকারে অদৃশ্য হল আততায়ী মূর্তি। ঘটনার আকস্মিকতায় কয়েক মুহূর্ত চাণক্য বিদ্যুৎ স্পৃষ্টের মতো দাঁড়িয়ে থাকলেন জানলা আঁকড়ে ধরে। এখনো নিশ্চিত হতে পারছেন না যে এটা দুঃস্বপ্ন নাকি সত্যি তিনি এইমাত্র একটা হত্যাকাণ্ড প্রত্যক্ষ করলেন। ঘোর কাটতেই অবশ্য উপলব্ধি করলেন যে একটু আগেই তিনি যা চাক্ষুষ করেছেন তা এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। বাস্তব, নিশ্চয়ই তিনি একা নন। উত্তর মহলের প্রতিটি বাসিন্দা এই ঘটনা দেখেছে। দ্রুত তিনি গুনলেন কোন তলার এবং কোন সিঁড়ির দিক থেকে কততম ঘরে ঘটল ঘটনাটা। প্রায় প্রতি তলায় একটি বা দুটি প্রদীপ জ্বলছে, যার ফলে প্রত্যেক তলাতেই দু একটি করে জানলা আলো হয়ে রয়েছে। সেই মতো একদম নিচের তলা থেকে গুনে দেখলেন যেখানে ঘটনাটি ঘটল সেটি চারতলার ঘর। সিঁড়ির দিক থেকে ঠিক কোন ঘর তা অবশ্য অন্ধকারে অনুমান করতে পারলেন না, তবে সম্ভবত রবীনাথের পুরনো ঘর। দ্রুত নিজের ঘর থেকে বেরিয়ে এলেন চাণক্য। ততক্ষণে সারা উত্তর মহলে কোলাহল শোনা যাচ্ছে। অর্থাৎ সত্যিই উত্তর মহলের সব বাসিন্দাই এই দৃশ্য দেখেছে। পাশের ঘর থেকে হতবুদ্ধির মতো বেরিয়ে এলো জীবসিদ্ধি।
আচার্য, আচার্য, প্রেত, রাজা হত্যা!
দেরি নয়, দ্রুত চলো দক্ষিণ মহলে।
চাণক্য দেওয়াল থেকে একটা জ্বলন্ত মশাল তুলে নিয়ে রুদ্ধশ্বাসে ছুটলেন দুটো মহলের মাঝে সেতু পথের দিকে। ততক্ষণে একদল সৈনিকও তাদের পিছু নিয়েছে। সেতু পার করে দক্ষিণ মহলে আসতেই দেখলেন নিজের ঘর থেকে কুন্তিদেবী বিহ্বল ভঙ্গিতে বেরিয়ে এসে নিজের দরজা বন্ধ করছেন। তাঁর চোখের দৃষ্টিতে জিজ্ঞাসা ও আতঙ্ক। তিনিও নিজের ছেলের আর্তনাদ শুনেছেন নিঃসন্দেহে। তাঁদের দেখে ছুটে এলেন চাণক্যর কাছে সিঁড়ির দিকে।
কি হয়েছে? রবীনাথের চিৎকার এলো, কোথায় সে?
তীব্র আতঙ্কে মুখ সাদা হয়ে গেছে রাজমাতার। তিনি ছেলের বিপদের আশঙ্কা করেছেন, কিন্তু দক্ষিণ মহলের কেউই ঘটনা চাক্ষুষ করেনি, তাই যে অনর্থ ঘটে গেছে তা তিনি জানেন না। তিনি বাকি সকলের মতোই জানেন যে যুবরাজ উত্তর মহলে আছেন, মহারাজের ঘরে। তাই এই মহলে তাঁর আর্তনাদ শুনে তিনি বিভ্রান্ত। ওঁর প্রশ্নের উত্তর না দিয়ে চাণক্য সিঁড়ি বেয়ে চারতলায় উঠতে থাকলেন। সারা তলাটা অন্ধকার। দ্রুত দেখলেন যে পরপর আটটি ঘরের মধ্যে কোন ঘরের দরজা খোলা। কিন্তু দেখা গেল প্রতিটি দরজাই বাইরে থেকে বন্ধ। এতক্ষণে এসে হাজির হয়েছেন রানী কৌশল্যা, বলদেব এবং অমাত্য ভদ্রদাস তথা আরও কিছু সৈনিক এবং দাসদাসী। দক্ষিণ মহলের বাসিন্দারা প্রত্যেকেই বিস্মিত, কারণ তারা ঠিক বুঝতে পারছে না কি ঘটেছে। চেঁচিয়ে উঠলেন আচার্য,
এই তলায় হত্যাকারী নেই, ওপরের দুটো ফাঁকা তলার কোনো একটাতে সে গা ঢাকা দিয়েছে নিঃসন্দেহে। সৈনিকরা চার ভাগে ভাগ হও, দুভাগ ওপরের দুটো তলায় খোঁজো, তৃতীয় দল এইখানেই পাহারায় থাকো, আর চতুর্থ দল নিচের দুটো তলায় সন্ধান করো।
বহুক্ষণ পুরো দক্ষিণ মহলে চলল অনুসন্ধান, কিন্তু মহলের কোনো ফাঁকা ঘরেই আততায়ীর চিহ্ন খুঁজে পাওয়া গেল না। এই ফাঁকে চাণক্য চোখ বুলিয়ে নিলেন অকুস্থলে উপস্থিত সকলের দিকে। কুন্তিদেবী ইতিমধ্যে অন্যের মুখে ঘটনাটা জানতে পেরেছেন, শোকে পাথর হয়ে মেঝেতেই বসে আছেন তিনি। রানী কৌশল্যা নিজের ছেলেকে জড়িয়ে ধরে আছেন, বৃদ্ধ অমাত্য ভদ্রদাস হতভম্বের মতো দাঁড়িয়ে, বলদেবের চোখে মুখে নেশা এবং বিস্ময়ের ঘোর এখনো কাটেনি। তার মুখ দেখে মনে হয় সে এখনো পুরোপুরি বিশ্বাস করতে পারছে না ঘটনাটা। এছাড়া কিছু দাসদাসী এবং সৈনিক এই চারতলায় উপস্থিত, প্রত্যেকেই ঘটনার আকস্মিকতায় হতবুদ্ধি ও বিস্মিত।
এই তলায় সৈনিক নেই কেন? পাহারার ব্যবস্থা নেই কেন? এই তলাতেই তো যুবরাজের কক্ষ।
চাণক্যের প্রশ্নবাণের উত্তরে অমাত্য ভদ্রদাস আমতা আমতা করে বললেন,
আসলে গতকাল থেকেই তো যুবরাজ নিজস্ব ভৃত্যদের সঙ্গে উত্তরের মহলে স্থানান্তরিত হয়ে গেছেন, তাই এই তলা ফাঁকা বলে আর রক্ষী রাখা হয়নি।
যুবরাজের নিজস্ব রক্ষীরা কই? তাদের কেউ কি এখানে এই মুহূর্তে উপস্থিত আছে?
চারজন দেহরক্ষী এগিয়ে এল। চাণক্য তাদের প্রশ্ন করলেন,
তোমরা কোথায় ছিলে? যুবরাজ এখানে কিভাবে এলেন?
আচার্য, মহারাজ কিছুক্ষণ আগে নিজেই ঘর ছেড়ে বেরিয়ে আসেন, বলেন ওর একটা কাজ আছে এবং আমাদের নির্দেশ দেন ওর সঙ্গে না যেতে।
তলোয়ার ছিল তার সঙ্গে?
এ প্রশ্নের প্রয়োজন যদিও ছিল না, কারণ সকলেই দেখেছে যে রবীনাথের হত্যার সময় তার কোমরে তলোয়ার ছিল। তবুও নিশ্চিত হতে প্রশ্ন করলেন চাণক্য। প্রত্যেকেই জানালো যে যুবরাজ সাধারণ পোশাকে থাকলেও সঙ্গে তলোয়ার নিতে ভুলে যাননি।
কি কাজে যাচ্ছেন উনি বলেছিলেন?
আগে না আচার্য।
কিছুক্ষণ বাদে অন্য এক রক্ষী এসে জানালো যে সারা মহল খোঁজা হয়েছে, আততাই দূরস্ত সামান্য একটা রক্তের দাগও পাওয়া যায়নি কোনো জানলায়। দক্ষিণ মহলেও খোঁজা শুরু হয়েছে, তবে সেখানে কিছু পাওয়ার সম্ভাবনা যে নেই তা বলে দিতে হয় না, কারণ দুই মহলের যোগাযোগের একমাত্র পথ হল সেই সেতু, আর এতজন মানুষের দৃষ্টি এড়িয়ে সেই সেতু পথ কারো পক্ষেই পার করা সম্ভব নয়। কেউ দক্ষিণ মহল থেকে উত্তর মহলে পালাতে গেলে তাকে উত্তর মহল থেকে ছুটে আসা মানুষদের মুখোমুখি পড়তেই হতো, কিন্তু সেই রকম কাউকেই আসতে দেখা যায়নি। হতাশায় চাণক্য ডান মুঠো দিয়ে দেওয়ালে একটা আঘাত করলেন। গতকাল রাত থেকেই সারা দুর্গ জেগে, সকাল হতেই যুবরাজের হত্যার খবর ছড়িয়ে পড়ল সারা তোশালিতে। হত্যার ভয়ঙ্করতা আর অলৌকিকতার গল্প ছড়িয়ে পড়তে সময় লাগল না। এখন দুর্গর বেশিরভাগ মানুষেরই বিশ্বাস যে এই কাজটা প্রেতের। চাণক্য রাত থেকেই ঠায় বসে রয়েছেন নিজের কাছের জানলার সামনে, শূন্য দৃষ্টিতে চেয়ে আছেন দক্ষিণ মহলের দিকে। রাতের অন্ধকারে দেখা জানলাটা ঠিক কোনটা ছিল সেটা এখন আর তিনি নিজেই ঠিক চিহ্নিত করতে পারবেন না। সকলেরই তথৈবচ অবস্থা, পুরো দৃশ্যটা ঘটতে মাত্র কয়েক মুহূর্ত সময় লেগেছিল গতকাল রাতে। প্রত্যেকেই আলাদা আলাদা সম্ভাব্য জানলার কথা বলছেন, আর সবই নিছক অনুমান। চাণক্য জানলা দিয়ে বাইরের দিকে চেয়ে ধ্যান মুদ্রায় শিরদাঁড়া সোজা করে বসে আছেন। ওর কপালে গভীর ভ্রুকুটি। জীবসিদ্ধি দু একবার কথোপকথনের বৃথা চেষ্টা করে বিফল হওয়ায় এখন চুপ করে চাণক্যর ঘরেই বসে আছে। দুপুরের দিকে সে সামান্য কিছু খাবার খেল এবং দুর্গের বাকি বাসিন্দাদের খবরাখবর নিল। আচার্যকে বার দুয়ে খাওয়ার কথা বললেও তিনি আসন ছেড়ে এক চুলো ওঠেননি বা একটা শব্দও বলেননি।
অতএব জীবসিদ্ধি দুপুরে আর খিদে সইতে না পেরে একাই খেয়ে এল। ফিরে দেখল গুরুদেব এখনো একইভাবে বসে আছেন। তবে এইবার তাকে আসতে দেখে চাণক্য প্রশ্ন করলেন,
দুর্গের বাসিন্দাদের কি অবস্থায় দেখলে?
সবাই আতঙ্কিত আচার্য। কুন্তিদেবী তো নিজের ঘরে দরজা দিয়ে বসেছিলেন, কাউকে ঢুকতে দিচ্ছিলেন না। সবাই আশঙ্কা করছিল যে তিনি পুত্রশোকে কিছু একটা অঘটন না ঘটিয়ে ফেলেন। পরে রানী কৌশল লাগিয়ে তাঁকে সামলেছেন। ছোট রানীর বহু অনুরোধের পর দরজা খুলেছেন কুন্তিদেবী। যদিও এখনও তিনি ছেলের মৃত্যুটা মানতে পারেননি, উনি প্রলাপের মতো বলে চলেছেন যে ওর পুত্র নিশ্চয়ই নিখোঁজ হয়েছে, খুঁজলে পাওয়া যাবে।
আর বাকিরা?
বলদেবও সকাল থেকে বের হয়নি নিজের ঘর থেকে, সেও হতভম্ব। অমাত্য মহাশয় আপাতত ঠান্ডা মাথায় সব দায়িত্ব সামলাচ্ছেন। আপনি ভেবে কোনো আলো দেখতে পেলেন আচার্য?
বিষণ্ণ ভঙ্গিতে মাথা নাড়লেন চাণক্য। আচার্যকে আবার মৌন অবস্থায় ফিরে যেতে দেবে না ঠিক করেই কথা বাড়াতে জীবসিদ্ধি বলল,
আচার্য চলুন একটু বাইরে থেকে ঘুরে আসি। কথায় বলে স্থান পরিবর্তনের সঙ্গে ভাবনারও পরিবর্তন হয়।
এইবার আর আপত্তি না করে চাণক্য উঠে দাঁড়ালেন। দুজনে দুর্গর বাইরের বাগানে এলেন। পাশ দিয়ে মহানদী বয়ে চলেছে আর বাগানের সমস্ত গাছে ফুলের সমাহার। এখানে এসে ভালো লাগছিল দুজনেরই। রাতের বিষণ্নতা কিছুটা হলেও কেটেছে। চলতে চলতে কথা হচ্ছিল, যদিও বেশিরভাগ কথা জীবসিদ্ধিই বলছে, আচার্য কেবল হুম বলছেন মাঝে মাঝে। বহুবার তাঁর চিন্তাসূত্র নিয়ে প্রশ্ন করায় চাণক্য বললেন,
সমস্যা হল আগের মৃত্যুটা আদৌ হত্যা না স্বাভাবিক মৃত্যু? সে বিষয়ে ভাবতে ভাবতেই গতকালের ঘটনা আমায় নাড়া দিয়ে গেল। এই পুরো ঘটনায় দোষী হিসেবে খুব সহজেই বলদেবকে চিহ্নিত করা যেত, যদি না কাল রাতে তাকে আমরা সবাই নিজের চোখে উত্তর মহল থেকে আসতে দেখতাম। অতএব তার পক্ষে কালকের হত্যাকাণ্ড ঘটানো সম্ভব নয়।
বেশ, কিন্তু সেইটাই তো সমস্যা। কালকে আমরা প্রত্যেককেই আমাদের পিছু পিছু আসতে দেখেছি, সেই অনুযায়ী তো তবে তাদের কারুর পক্ষেই হত্যাকারী হওয়া সম্ভব নয়, যদি না কোনো সৈনিক বা প্রহরী এই কাণ্ড ঘটিয়ে থাকে।
সে কি অশরীরী হত্যাকারীর সম্ভাবনা পুরোপুরি বাদ দিয়ে দিলে?
এই কথায় গুরু শিষ্য দুজনেই হেসে উঠল। সুযোগ বুঝে জীবসিদ্ধি আচার্যর হাতে একটা আম ধরিয়ে দিল। সে জানে আচার্য কাল রাত থেকে অভুক্ত, তাই অপেক্ষায় ছিল কখন গুরুর মন একটু হালকা হতেই তাকে কিছু খাওয়ানোর চেষ্টা করবে।
আমটা বেশ মিষ্টি আচার্য, একেবারে মধুর মতো।
চাণক্য ফলটিতে একবার কামড় দিয়ে আবার কথা শুরু করলে,
সৈনিকের পক্ষে হত্যা সম্ভব বটে, কিন্তু আমার বিশ্বাস তা হয়নি। কারণ সেক্ষেত্রে সত্য আজ নয় তো কাল প্রকাশ পাবেই, এবং রাজপরিবারের কেউ যদি এই হত্যাকাণ্ডের নেপথ্যে থাকে তার নামও প্রকাশ পেয়ে যাবে। আমার মনে হয় না এতটা মূর্খামি কেউ করবে। হত্যাকাণ্ডর কথা গোপন রাখতে চাইলে নিজের হাতে হত্যা করাই শ্রেয়।
তাহলে
কালকে রাতের ঘটনা নিয়ে আবার চিন্তা ভাবনা করতে হবে। কাল রাতে প্রত্যেক বাসিন্দার অবস্থানগুলো একটু বিশ্লেষণ করা যাক। প্রথমেই আসি রাজকুমার বলদেবের কথায়। বলদেব গভীর নিঃস্বচ্ছন্ন হয়ে নিদ্রামগ্ন ছিল। সে ঘর থেকে বের হয়নি সেটা তার ঘরের রক্ষী জানিয়েছে। আমাদের সঙ্গে সে রাতে প্রথম বের হয়, যদিও এই ক্ষেত্রে বলদেবের নিজস্ব রক্ষীদের কথা কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
আপনাকে এই কথা কে জানালো?
তুমি যখন আহারে বসেছিলে সে সময় অমাত্য মহাশয় এসেছিলেন। তিনি নিজের মতো করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। তিনি আজ সকাল থেকে জিজ্ঞাসাবাদ করে যা যা তথ্য পেয়েছেন তা আমায় জানালেন।
বেশ,
অমাত্য নিজেও রাতে আমাদের পেছনে ছিলেন তা আমরা জানি, অতএব তিনিও উত্তর মহলেই নিজের ঘরে ছিলেন বলে জানিয়েছেন। এবার আসা যাক দক্ষিণ মহলে। কুন্তী দেবী, তার পুরো তলায় তিনি একা, তার পক্ষে সবার দৃষ্টি এড়িয়ে চারতলায় যাওয়া সম্ভব, কারণ তিনতলা থেকে সিঁড়িতে কোনো প্রহরী ছিল না। কিন্তু
ওকে সবার প্রথমেই বাদ দেওয়া যেতে পারে, কারণ উনি মা।
ঠিক, কোনো মানসিকভাবে সুস্থ মা তার সন্তানকে হত্যা করেছে এটা বিশ্বাসযোগ্য নয়, বিশেষ করে এই ক্ষেত্রে যেখানে রবীন্দ্রনাথের মৃত্যুতে উনি আবার সর্বহারা হলেন। রাজমাতা হওয়ার বা সুখের দিন দেখার শেষ আশাটাও আর থাকল না। তাছাড়া আমরা ওকে তিনতলার নিজের ঘর থেকে বেরিয়ে আসতে দেখেছি, ওর পক্ষে কখনোই উপর তলায় গিয়ে হত্যা করে আবার দক্ষিণ মহলে পৌঁছানোর আগেই সিঁড়ি ধরে নেমে এসে নিজের ঘরে ফেরা সম্ভব না, অতএব এই সম্ভাবনাও বাদ যায়।
ঠিক,
এবার আসা যাক দোতলার অন্য দুই বাসিন্দার কথায়, রানী কৌশল্যা ও তাঁর পুত্র বিরাট।
আচার্য, আপনি কি বিরাটকেও সন্দেহ করছেন নাকি?
আমি এখানে মানবিক প্রসঙ্গ দূরে রেখে শুধু যুক্তি নির্ভর চিন্তা ভাবনা করছি। পক্ষপাতিত্ববিহীন সমান নজরে প্রত্যেককে রেখে সত্যান্বেষণ করাই যে কোনো অপরাধের তদন্তের প্রাথমিক শর্ত। আর তাছাড়া আরো একটা বিষয় আছে।
কি আচার্য?
আম খাওয়া শেষ করে আটিটা একদিকে ছড়ে ফেলে চাণক্য বললেন,
রানী কৌশল্যার সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে উনি কিছু একটা গোপন করছেন, এমন কিছু তথ্য তিনি জানেন কিন্তু আমাদের কাছে তা প্রকাশ করছেন না, সম্ভবত ভয় পাচ্ছেন তিনি।
কিসের ভয়?
একজন মা যে কারণে সবচেয়ে বেশি ভয় পায় বোধহয় সেই ভয়। তার জীবনে হারানোর মতো তো একটাই জিনিস আছে, তবে কাল রাতের ঘটনায় দোতলার লক্ষ্মীরা জানিয়েছে রানী বা রাজকুমার কেউই ওপরে ওঠেনি। আমরা পৌঁছানোর পরে রানী ওপরে উঠেছিলেন, তবে এক্ষেত্রেও রক্ষীরা মিথ্যে বলে থাকতে পারে, কিন্তু তাতেও সেই একই প্রশ্ন থেকে যায় যে রানী অথবা বিরাট হত্যা করে আবার চারতলা থেকে দোতলায় কি করে এত দ্রুত ফিরতে পারলেন।
তাহলে তো সন্দেহের তালিকা থেকে সকলেই বাদ পড়ল।
জীবসিদ্ধি, কিছু একটা আমি ধরতে পারছি না। আমার একটা সূক্ষ্ম অনুভূতি হচ্ছে যে এই রহস্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র আমি অনেক আগেই পেয়েছি, কিন্তু সেটা আমার মনে পড়ছে না। অতি সামান্য কোনো একটা ঘটনা অথবা সামান্য কোনো সাধারণ আপাত গুরুত্বহীন তথ্য, যেটা মনে পড়লেই ধরা দেবে রহস্যের সমাধান সূত্র।
চলতে চলতে একটা বাঘ ঘুরতেই তারা দেখতে পেলেন রাজকুমার বিরাটকে। একটা গুলমোহর ফুল গাছের পেছনে লুকিয়ে আছে বিরাট, ঠিক যেমন একটি শিশু লুকোচুরি খেলে সেভাবে। সে দুজনকে আসতে দেখেনি, নিজের খেলায় মেতে আছে উৎফুল্ল মনে। দূর থেকে তার মায়ের ডাক শুনতে পাওয়া গেল,
বিরাট বিরাট, কই লুকোলো আমার চাঁদের কণা?
সত্যি সরল শিশু,
মনে মনে ভাবল জীবসিদ্ধি। আর আচার্য কিনা একেও সন্দেহর তালিকায় রেখেছেন। মাকে আসতে দেখেই বিরাট আবার অন্য একটা জবা ফুল গাছের পেছনে লুকিয়ে পড়তে দৌড় দিল।
বিরা, ও বিরা, কি রে বাবা!
রানী কৌশল্যা এগিয়ে আসতে চাণক্য এবং জীবসিদ্ধিকে দেখতে পেলেন। দাঁড়িয়ে তাঁদের প্রণাম জানিয়ে তিনি এগিয়ে গেলেন ছেলেকে খুঁজতে। জীবসিদ্ধি আবার পা বাড়ানোর সামনে। রূপা এগিয়েই খেয়াল করল আচার্য তার পাশে নেই। পেছন ঘুরে চাণক্যকে দেখে চমকে গেল জীবসিদ্ধি। চাণক্য নিজের জায়গায় স্থির দাঁড়িয়ে আছেন। কপালে ভ্রুকুটি এবং চোখের তারা জ্বলজ্বল করছে। তাঁর দৃষ্টি সামনের দিকে নিবদ্ধ, কিন্তু মানুষ চক্ষুতে অন্য কিছু দেখছেন। এই দৃষ্টি জীবসিদ্ধির পরিচিত, খুব পরিচিত। এই দৃষ্টি রহস্যর অন্ধকারে আলোকবিন্দু দেখতে পাওয়ার ইঙ্গিত। বিড়বিড় করে নিজের মনে কিছু বলছেন চাণক্য। তার দিকে এগিয়ে যেতে কয়েকটা খাপ ছাড়া শব্দ শুনতে পেল শুধু।
প্রথমটা হল, দ্বিতীয়টা আলাদা, কিন্তু কিভাবে কিভাবে?
কয়েক মুহূর্ত স্থানু হয়ে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ চিন্তাজাল থেকে নিজেই বেরিয়ে এলেন চাণক্য। বললেন,
হয়ে জীবসিদ্ধি, চলো ঘরে ফিরে চলো। আমার জন্য আরো কিছু আহার্যের ব্যবস্থা করো, পারলে কিছু মিষ্টান্ন। এখন তা উদরস্থ করে আমি একটু ধ্যানে বসব। রাতে আর আমায় ডাকবে না, ভাবতে হবে, অনেক ভাবতে হবে। সেই সূত্রটা আমাকে খুঁজতেই হবে।
দ্রুত ফিরে চললেন আচার্য। হাঁটার গতি বাড়িয়ে জীবসিদ্ধি ওর পাশাপাশি পৌঁছে প্রশ্ন করল, সূত্র পেলেন?
তাও আবার একটা নয়, একসঙ্গে দুটো।
এরপর আর হাজার প্রশ্ন করলেও একটা উত্তরও আচার্য যে দেবেন না সেটা জীবসিদ্ধি জানে। তাই আর বৃথা বাক্য ব্যয় না করে দুর্গে প্রবেশ করে গুরুর নির্দেশ পালন করতে লাগল সে। মা আর ছেলের সামান্য এই লুকোচুরি খেলা থেকে তার গুরুদেব কি এমন সূত্র পেলেন তা অনেক ভেবেও জীবসিদ্ধি অনুমান করতে পারল না। পরের দিন সকালে জীবসিদ্ধির ঘুম ভাঙল তার নিজের ঘরের দরজায় করাঘাতের শব্দে। দরজা খুলে দেখল স্বয়ং আচার্য চাণক্য দাঁড়িয়ে আছেন।
কি হলো আচার্য, কি ঘটেছে?
সুপ্রভাত, কিছুই ঘটেনি। তোমার ঘুম ভাঙানোর জন্য আমি দুঃখিত, কিন্তু আচার্যদের এই যৎসামান্য অত্যাচার শিষ্যদের সহ্য করতেই হয়। এটা তাদের শিষ্য ধর্মেরই অঙ্গ। গুরুর সম্পূর্ণ অধিকার আছে তাঁর ছাত্রর ঘুম ভাঙানোর।
গুরুর কথায় হেসে ফেলল জীবসিদ্ধি। বুঝতে অসুবিধে হয় না যে গত রাত্রের চিন্তাভাবনা নেহাতি বিফলে যায়নি, তাই আজ আচার্যর মনে সামান্য কৌতুকের আভাস দেখা দিয়েছে।
কিছুক্ষণ সময় দিলাম, তৈরি হয়ে নাও। বেশ কিছু করণীয় গুরুত্বপূর্ণ কার্যভার আছে আজ আমাদের। তোমায় ছাড়া এই কাজগুলো আমি একা করলে তুমি পরে অনুযোগ করবে যে তোমায় কোনো তথ্য আমি দিইনি।
এই কথা বলেই আচার্য সোজা নিজের ঘরে ফিরে গেলেন। কিছুক্ষণ বাদেই জীবসিদ্ধি হাজির হল গুরুর সামনে। চাণক্য প্রথমেই একজন প্রহরীকে ডেকে বললেন অমাত্য ভদ্রদাসকে তলব করতে। খানিক বাদেই অমাত্য চাণক্যর ঘরে ঢুকলেন। একে অপরকে প্রণাম জানিয়ে চাণক্য বললেন,
প্রণাম অমাত্য মহোদয়, প্রথমেই আপনাকে এইভাবে তলব করার জন্য আমি ক্ষমা প্রার্থী। এইবার আপনাকে আমি কিছু কথা বলবো যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, তোশালীর বর্তমান পরিস্থিতির বিচারে এই মুহূর্তে বলা চলে রাজ্য শাসকহীন, তাই আমি এই রাজ্যের আপৎকালীন শাসন সরাসরি মগধের হাতে তুলে দিচ্ছি। এই মুহূর্ত থেকে তা কার্যকর করা হল। আপনি এই নির্দেশ ঘোষণা করে দিন, তোশালী মগধের অঙ্গরাজ্য হওয়ার সুবাদে সেই ক্ষমতা আইনত মগধের আছে।
প্রধান আমাত্যর মুখে স্পষ্ট উদ্বেগ আর ভয় ফুটে উঠল। তাঁর মনে আশঙ্কা দেখা দিয়েছে যে সম্ভবত সুযোগের সদ্ব্যবহার করে আচার্য তোশালীর স্বাধীনতা ছিনিয়ে নিতে চাইছেন। বৃদ্ধর মনের ভাব অনুমান করতে পেরেই চাণক্য ওকে আশ্বাস দিয়ে বললেন,
আহা, আপনি তো দেখছি ভীত হয়ে পড়লেন আর্য। আপনাকে আমি কথা দিচ্ছি যে এই ব্যবস্থা সম্পূর্ণ সাময়িক, মাত্র কয়েক প্রহরের জন্য। আপনার উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
প্রায় হাঁপ ছেড়ে বাঁচলেন বৃদ্ধ। বললেন, বেশ, আপনার কথায় আমি ভরসা করছি মহামতি।
এইবার যেহেতু এই মুহূর্তে সাম্রাজ্যের প্রতিনিধি স্বয়ং আমি, অতএব আমি আপনাকে নির্দেশ দিচ্ছি যে রাজকুমার বলদেবের ঘর এবং তার ছবি আঁকার ঘরে অনুসন্ধান চালানো হোক। এই অনুসন্ধান আপনার এবং জীবসিদ্ধির তত্ত্বাবধানে মগধের সৈনিকরা করবে। আমি যে বিশেষ বস্তুটি খুঁজছি তা হল সন্ন্যাসীর ছদ্মবেশের অংশ, বিশেষ করে একটা রুদ্রাক্ষের মালা। তবে এগুলি সেখানে নাও পাওয়া যেতে পারে। বলদেব বাধা দিলে মগধের সৈনিকদের দ্বারা বল প্রয়োগ করার নির্দেশ দিলাম জীবসিদ্ধিকে।
বেশ, তাই হবে।
আমি দুজনকে কিছু প্রশ্ন করতে চাই। প্রথম জন হলেন কুন্তী দেবী, আর দ্বিতীয় জন হলেন ছোটরানী কৌশল্যা। আপাতত আপনার আর কোনো দায়িত্ব নেই আমার তো মহোদয়। আপনি আমার নিজস্ব সৈন্যদের তৈরি হতে বলুন, তাদের নিয়েই তল্লাশির কাজ সমাধা হবে।
নমস্কার জানিয়ে বৃদ্ধ আমার তো চলে গেলেন। তিনি বেরিয়ে যেতে জীবসিদ্ধি প্রশ্ন করল,
অর্থাৎ বলদেবী সেই ছদ্মবেশে অশরীরী কাপালিক?
তা তো বটেই, অন্যথায় এত সুন্দরভাবে অশরীরীর বর্ণনা কিভাবে দেবে? তুমি যাও হয়ে জীবসিদ্ধি, গিয়ে কুন্তী দেবীকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করো। প্রহরী যেন ওকে বলে যে ওর সঙ্গে আচার্য চাণক্য বিশেষ প্রয়োজন আছে।
বেশ, তার মানে আপনি সব সমস্যার সমাধান করতে পেরেছেন, তাই তো?
এইবার গম্ভীর হল চাণক্যর মুখমণ্ডল। বললেন,
না, শেষ একটা সূত্র এখনো অধরা।
অর্থাৎ?
যে কোনো রহস্যের সমাধানে তিনটে প্রশ্নের উত্তর পেতে হয়। কের উত্তর আমি জানি, কেনর উত্তরও আমার এখন জানা, কিন্তু কি ভাবির উত্তর এখনো আমার অধরা।
কুন্তী দেবী ঘরে ঢুকে প্রণাম জানালেন চাণক্যকে। চোখে মুখে এখনো বিষণ্নতার ভাব স্পষ্ট। প্রতি নমস্কার জানিয়ে চাণক্য সোজাসুজি কাজের কথায় চলে গেলেন।
কুন্তী দেবী, এই শোকের সময় আপনাকে বিব্রত করার জন্য আমি দুঃখিত, কিন্তু আপনাকে দিয়ে আমার একটা জিনিস পরীক্ষা করাতে হবে বলে এখানে ডেকে পাঠালাম। দেখুন তো এই চিঠিটা, এই হাতের লেখা আপনার পরিচিত? আমি সন্দেহ করছি এই হাতের লেখা আপনার দুই ছেলের মধ্যে একজনের।
কুন্তী দেবী চিঠিটা আচার্যর হাত থেকে নিয়ে খুঁটিয়ে দেখলেন। যদিও তিনি নিজে পড়তে পারবেন না, কিন্তু হাতের লেখা তিনি দেখে বুঝতে পারবেন হয়তো। বেশ কিছুক্ষণ দেখে তিনি চিঠিটা ফেরত দিলেন।
না আচার্য, ক্ষমা করবেন, লেখা পড়তে না পারলেও আমি প্রত্যেকের হাতের লেখা চিনি, তাই নিঃসন্দেহে বলতে পারি যে এই হাতের লেখা আমার অচেনা। কি লেখা আছে এই চিঠিতে?
এটা কারোর নিজের প্রেয়সীকে লেখা প্রেম পত্র, কিন্তু এতে বেশ কিছু গোপন তথ্য আছে। আমি এই চিঠিটা খুঁজে পেয়েছি গতকাল। এটা যদি রাজ পরিবারের কারোর লেখা না হয়ে থাকে, তবে এর অর্থ দাঁড়ালো যে সৈনিকদের মধ্যে কেউ গোপন তথ্য ফাঁস করছে। আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা প্রার্থী মহাশয়া।
নমস্কার জানিয়ে কুন্তীদেবী চলে গেলেন। জীবসিদ্ধি এতক্ষণ উৎসুক হয়েছিল, হঠাৎ এই চিঠি কোথা থেকে এলো তা তার অজানা, এবং আচার্য যে আগে এ বিষয়ে কিছু বলেননি সে কথা ভেবেও সে মনে মনে একটু ক্ষুণ্ণ হল।
কিসের চিঠি আচার্য? আমায় তো কিছু বলেননি, এর সঙ্গে এই হত্যাকাণ্ডর যোগ কোথায়?
চোখে কৌতুকের আভাস ফুটে উঠল চাণক্যের। ভূর্যপত্রটা শীর্ষের দিকে বাড়িয়ে দিয়ে বললেন,
নিজেই দেখে নাও।
চিঠিটা দেখে অবাক হল জীবসিদ্ধি। এতে একগাদা অসংলগ্ন কথা লেখা আছে, লেখাটার বিশেষ কোনো অর্থই দাঁড়ায় না। সবচেয়ে অদ্ভুত হল এতে তিনটে আলাদা রঙের কালি ব্যবহার করে লেখা হয়েছে, এবং এই হাতের লেখা জীবসিদ্ধির অতি পরিচিত। এই লেখা স্বয়ং আচার্য চাণক্য।
যা হয় জীবসিদ্ধি, এবার ছোট রানীকে ডেকে আনো, সঙ্গে বিরাট আসতে চাইলেও আপত্তি করো না।
রানী কৌশল্যা একাই এলেন আচার্যর ঘরে। আচার্য তাঁর দিকে চেয়ে বললেন,
মহাশয়া, আমি জানি বিরাট কি দেখেছিল।
এই কথার আশ্চর্য প্রভাব পড়ল রানী কৌশল্যার উপর। তিনি চাণক্যর পায়ে লুটিয়ে পড়লেন, মিনতির ভঙ্গিতে বললেন,
আচার্য, আচার্য দয়া করুন, এই কথা সর্বসমক্ষে প্রকাশ পেলে আমার ছেলের নিশ্চিত জীবনহানি হবে আচার্য, বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে, যেখানে যেখানে রবীন্দ্রনাথের মৃত্যুর পর আর কয়েকদিন পরেই বলদেব রাজ সিংহাসনে বসতে চলেছে।
উঠুন উঠুন রানী, আপনি যা করেছেন তা নিজের ছেলের জীবন রক্ষার্থে, আমি সবই বুঝি, আপনার কোনো দোষ নেই। উঠুন উঠুন, চোখের জল মুছে নিন।
রানী উঠে দাঁড়াতে আবার বললেন আচার্য,
বিরাটের ওপর কোনো আঘাত আসতে দেব না, এই কথা দিলাম আপনাকে, কিন্তু আপনাকেও আমার কথা রাখতে হবে। আপনাকে যথাসময়ে সর্বসমক্ষে সত্যটা প্রকাশ করতেই হবে।
আপনি অভয় দিলে আমি রাজি আচার্য।
অনেক ধন্যবাদ মহাশয়া, আপনি আসতে পারেন।
আপনাকে ধন্যবাদ আচার্য, আপনি কিভাবে এই তথ্য জানলেন আমি জানি না, এই তথ্য আমি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি জানে না, অথচ আপনি কোন অলৌকিক ক্ষমতায় তা জানলেন আচার্য?
মৃদু হেসে চাণক্য উত্তর দিলেন,
যুক্তি নির্ভর অনুধাবন এবং অনুমানের সাহায্যে মহাশয়া।
রানী কৌশল্যা বেরিয়ে যেতেই আবার জীবসিদ্ধির প্রশ্নবাণ ছুটে এল,
আচার্য কি ঘটল একটু আগে? আমি তো একবর্ণও বুঝিনি কি বিষয়ে কথা হলো আপনাদের মধ্যে। রানী কি তবে জানেন যে রবীন্দ্রনাথের হত্যাকারী কে?
না, তিনি জানেন না। তবে ছোট রানী অসম্ভব বুদ্ধিমতী রমণী, বোধহয় উনি ঠিক না জানলেও অনুমান করতে পারেন হত্যাকারীর পরিচয়।
তাই যদি হয় তো এতক্ষণ কোন গোপন কথা জানার কথা হচ্ছিল?
উত্তর না দিয়ে চাণক্য জীবসিদ্ধির দিকে চেয়ে শুধুই মৃদু হাসলেন। পরদিন সকালে সূর্যোদয়ের আগেই চাণক্য ও জীবসিদ্ধি নদীতটের উদ্দেশ্যে হাঁটতে বেরোলে। তাঁদের পেছনে অনতি দূরে দুজন রক্ষী চলেছে। প্রভাতকালীন ভ্রমণের প্রস্তাবটা জীবসিদ্ধি দিয়েছিল গতকাল। মহানদীর কূলে সূর্যোদয় দেখাই আজ গুরু শিষ্যের উদ্দেশ্য। গতকাল রাজকুমার বলদেবের ঘর তল্লাশি করে কিছু না পাওয়া গেলেও ছবি আঁকার ঘরে একটা রুদ্রাক্ষের মালা ঠিকই পাওয়া গেল। বলদেব সেটা তার নয় বলে অস্বীকার করেছে। অতএব প্রমাণ না হওয়া অবধি চাণক্যর আদেশে তাকে গৃহবন্দী করা হয়েছে। দুজন মগধের সৈনিক সর্বক্ষণ তার সঙ্গে থাকবে। পথ চলতে চলতে আলোচনা আবার হত্যাকাণ্ডের প্রসঙ্গে চলে আসে।
আচার্য, আপনি কিভাবে গতকাল বললেন যে রুদ্রাক্ষের মালা ওই আঁকার ঘরেই পাওয়ার সম্ভাবনা বেশি?
একটু বুদ্ধি প্রয়োগ করলেই তুমিও তা অনুমান করতে পারো জীবসিদ্ধি।
আচ্ছা বেশ, সে না হয় বললেন না, কিন্তু আমরা যদি নিশ্চিতই হই যে বলদেবী হত্যাকারী, তবে তাকে বন্দী করছি না কেন?
কারণ আমি এখনো অন্তিম সূত্রটি পাইনি। আমি এখনো জানি না যে হত্যাকারী কিভাবে সবার সামনে হত্যা করে কোন মন্ত্র বলে আমরা পৌঁছানোর আগে স্থান ত্যাগ করতে সক্ষম হল। এই একটা প্রশ্নই আমায় ভাবিয়ে চলেছে সবচেয়ে বেশি।
ঠিকই, বলদেব কিভাবে উত্তরের মহল থেকে সবার নজর এড়িয়ে দক্ষিণে গেল এবং কিভাবে হত্যা করার পর আবার আমাদের আগেই ফিরে এলো সেটা বোঝা যাচ্ছে না।
জীবসিদ্ধি, এতে বোঝার কিছু নেই, এই কাজ অসম্ভব।
তবে
প্রশ্ন এড়িয়ে চাণক্য দূরে নদীর দিকে দেখালেন।
ওই দেখো, সামনেই নদী চওড়া হয়েছে, ওই দেখা যায়, ঠিক সময় এসেছে, সূর্যোদয়ের ক্ষণ আসন্ন। এখন চুপ করে আমরা সূর্যদেবের দর্শন করব।
সূর্যের প্রথম কিরণ এসে পৃথিবীকে স্পর্শ করল। চাণক্য নদী থেকে অঞ্জলি ভরে জল তুলে সূর্য প্রণাম মন্ত্রোচ্চারণ করতে লাগলে।
ওম যমা কুসুম সংকাশম কশ্যপেয়ং মহাদ্যতিম দন্তারিং সর্বপাপঘ্নম প্রণোতস্মি দিবাকরম।
অঞ্জলির জল সূর্যের উদ্দেশ্যে অর্পণ করে ভক্তিভরে প্রণাম করে বললেন,
হে সূর্যদেব, তোমার কিরণ যেমন অন্ধকার সরিয়ে আলোর পথ দেখায়, আমারও মনের আধার সরিয়ে আলোর পথ দেখাও। আহা, প্রকৃতির কি অপূর্ব শোভা দেখো জীবসিদ্ধি, তোমার কথায় রাজি হয়ে আজ এখানে এসে বড়ই ভালো লাগল, মন প্রসন্ন হয়ে উঠল। চলো ওই জায়গাটা একটু গিয়ে বসি, প্রকৃতির শোভা দেখি একটু।
বসলেন দুজনে। চাণক্য পদ্মাসনে বসে নদীর বাহার দেখছিলেন। নদীর দিক থেকে কয়েকটা ছোট নৌকা অনেকক্ষণ ধরে কিনারের দিকে এগিয়ে আসছিল, এতক্ষণে এসে পাড়ে ভিড়ল। কাঁধে জাল আর প্রচুর মাছ নিয়ে একদল মৎস্যজীবী নেমে এল। দুই ব্রাহ্মণকে বসে থাকতে দেখে তারা প্রণাম জানাল। চাণক্য প্রশ্ন করলেন,
হে শোনো, তোমরা কি সারা রাত মাছ শিকার করো?
হ্যাঁ ব্রাহ্মণ দেব, এই শেষ রাতের দিকে কয়েক ঘন্টার জন্য নদীর জল নেমে যায়, তখন মাছ ধরা পড়ে অনেক, আবার একটু পরেই জল ফুলে ওঠে, তখন আমরা ফেরার পথ ধরি, ফিরতে ফিরতে সকাল হয়ে যায়।
বেশ বেশ,
মৎস্যজীবীরা তাদের পথ ধরল, তাদের দিকে তাকিয়েছিলেন আচার্য। জীবসিদ্ধি কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আবার আচার্যর মুখের ভাব দেখে থমকে গেল। চাণক্যর কপালে ভ্রুকুটি, চোখ উজ্জ্বল, তিনি আচমকা উঠে দাঁড়ালেন।
তাড়াতাড়ি দুর্গে চলো, একটা বিষয় এক্ষুনি নিজের চোখে দেখা দরকার।
কি 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 হলো আচার্য?
উত্তর না দিয়ে দ্রুত পদে ফিরে চললেন চাণক্য। দুর্গের প্রাঙ্গণে প্রবেশ করে সিঁড়ির কাছে এলেন। সিঁড়ির ঠিক পাশ থেকে নদীর জল শুরু হয়েছে, সেই জলের দিকে পা বাড়ালেন আচার্য। আটকানোর আগেই তিনি জলে তিন পা নেমে গেছেন। জীবসিদ্ধি বলে উঠল,
আরে করেন কি আচার্য?
জলের নিচে সিঁড়ি নেমে গেছে জীবসিদ্ধি, এর তাৎপর্য বুঝতে পারছ
না তো? কি বলতে চাইছেন?
জলের নিচে দুর্গর আরো একটা তলা আছে, আমি সেই সূত্রটা পেয়ে গেছি জীবসিদ্ধি, অবশেষে রহস্য সমাধান হয়েছে।
চাণক্যর নির্দেশে সভাঘরে সবাই উপস্থিত হয়েছেন। বলদেবের আসতে আপত্তি ছিল, কিন্তু তাকে জোর করেই নিয়ে এসেছে দুই সৈনিক। কুন্তিদেবী বিহ্বল চোখে বসে আছেন,
তাকে এই প্রথমবার উদ্ভ্রান্ত লাগছে। বৃদ্ধ অমাত্য ভদ্রদাসের বয়স এই কয়েকদিনের ধকলে যেন আরো কয়েক বছর বেড়ে গেছে। একমাত্র ছোট রানী কৌশল্যার দৃষ্টি দৃঢ় এবং তিনি চোয়াল শক্ত করে বসে আছেন। তাঁর পাশেই বিরাট একটা কাঠের পুতুল নিয়ে খেলছে। এছাড়া দুর্গের সমস্ত দাসদাসী, রাজ্যের মন্ত্রীরা এবং সৈনিকরা দাঁড়িয়ে রয়েছে। চাণক্য প্রবেশ করেই প্রথমে প্রত্যেকের মুখের উপর একবার দৃষ্টি দিলেন। প্রত্যেকে উপস্থিত হয়েছে তা লক্ষ্য করে সভার মাঝে এসে দাঁড়ালেন। ততক্ষণে জীবসিদ্ধি অমাত্যর পাশের আসনটা দখল করল, যাতে তাঁর কথা সভার প্রত্যেকটা মানুষ শুনতে পায়। সেই মতো উচ্চকণ্ঠে কথা শুরু করলেন চাণক্য।
আজ আপনাদের সবাইকে এখানে একত্রিত করার কারণ আপনারা অনেকেই হয়তো অনুমান করতে পারছেন, তবু আমি নিজের মুখেই বলে দিই, আজ এখানে আমি দুটো হত্যা রহস্যের সমাধান করব। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গত এক মাসের মধ্যে একটা নয়, দুটো হত্যাকাণ্ড ঘটে গেছে এই দুর্গে। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হল যে প্রথম হত্যাকাণ্ডটাকে হত্যা হিসাবে চিহ্নিত করা হয়নি। বেশিরভাগ মানুষই সেটাকে স্বাভাবিক মৃত্যু অথবা অলৌকিক অভিশাপের ফল ভেবে নিয়েছেন। হ্যাঁ, আমি মহারাজ মহিপালের হত্যার কথা বলছি। ওঁর মৃত্যু স্বাভাবিক নয়, এবং আমি আপনাদের নিশ্চিত করতে পারি যে তা কোনো প্রেতের দ্বারা সমাধা হয়নি। ওঁর মৃত্যু হয় বিষ প্রয়োগে। এইবার প্রশ্ন হল, কে হত্যাকারী? এই প্রশ্নের একটাই উত্তর হয়, রাজার মৃত্যুতে যে সবচেয়ে বেশি লাভবান হবে হত্যাকারী সেই। এই ক্ষেত্রে মহারাজের মৃত্যুতে সবচেয়ে লাভবান হয়েছিলেন রাজকুমার রবীন্দ্রনাথ এবং তাঁর মা কুন্তী দেবী। কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে এই তথ্য কিন্তু মহারাজের মৃত্যুর আগে অজানা ছিল। রবীন্দ্রনাথ ও কুন্তী দেবী আশাও করেননি যে মহারাজ রবীন্দ্রনাথকে যুবরাজ ঘোষণা করতে চলেছেন, কারণ মহারাজের ইচ্ছাপত্রের কথা জানতেন কেবলমাত্র অমাত্য মহাশয়। অতএব অন্য সকলের মতোই রাজকুমার বলদেবও ধরেই নিয়েছিলেন যে জ্যেষ্ঠ পুত্র হিসেবে উনি রাজ সিংহাসনের উত্তরাধিকারী। তাই বাবা যখন তার অরাজকীয় চাল চলন নিয়ে তাকে ভর্ৎসনা করলেন, তখনই বলদেব বাবাকে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে নিলেন।
মিথ্যে মিথ্যে মিথ্যে, এসব সব মিথ্যে, এসব মগধের ষড়যন্ত্র। আমাকে হত্যাকারী সাব্যস্ত করে মগধ চায় তোশালীর রাজ সিংহাসন নিজেদের হাতে নিতে, এই ব্রাহ্মণ মিথ্যেবাদী।
উত্তেজিত হয়ে উঠে দাঁড়িয়ে ফেটে পড়লেন রাজকুমার বলদেব। চাণক্য শান্ত কণ্ঠে বললেন,
রাজকুমার, আপনি আত্মপক্ষ সমর্থনের সব সুযোগ পাবেন, তার আগে আমি আমার কথা শেষ করে নিই। প্রথমত, বলদেব জানতেন যে বিষ প্রয়োগের হত্যাকে প্রাকৃতিক মৃত্যু বলে সহজেই চালিয়ে দেওয়া যাবে। যদি কেউ একে হত্যাকাণ্ড বলে সন্দেহ করেও, তাদের জন্য উনি ছড়াতে লাগলেন এক অশরীরী কাপালিকের অভিশাপের গল্প। নিজেই ছদ্মবেশে মাঝে মাঝেই রাতে দেখা দিতেন তাঁর বাবাকে। অবশ্যই যতটা সম্ভব অন্যের নজর এড়িয়ে। হয়তো আশা করেছিলেন দুর্বল হৃদয় মহারাজের ভয় পেয়ে মৃত্যু হবে, কিন্তু তা না হওয়ায় বলদেব অধৈর্য হয়ে পড়েছিলেন। তাই শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে হত্যা করলেন নিজের পিতাকে। এই ছদ্মবেশ রাজকুমার নিজের কাছে না রেখে লুকিয়ে রাখতেন ছবি আঁকার ঘরে, যাতে রাতে নিজের ঘর থেকে সন্ন্যাসীর সাজে তাঁকে বের হতে কেউ না দেখে। ছবি আঁকার অছিলায় মাঝে মাঝেই রাতে চলে যেতেন আঁকার ঘরে এবং সেখান থেকে আলখাল্লা, দাড়ি, রুদ্রাক্ষ আর কৃপান নিয়ে অশরীরীর বেশে বেরোতেন। কিন্তু তিনি অনেকেরই চোখে পড়ে যান। দাস দাসীরা তাকে অশরীরী ভাবলেও অন্তত একজন কিন্তু তাকে সন্দেহ করল, রাজকুমার রবীনাথ। কিন্তু নিজের পরিস্থিতি বুঝে রবীনাথ চুপ থাকলেন, নিজের সন্দেহের কথা শুধু তাঁর মাকে জানালেন। কিন্তু মা কুন্তী দেবী এই কথা তাকে অন্যকে বলতে বারণ করলেন, কারণ পরিস্থিতি তাদের অনুকূল ছিল না সেই সময়। কিন্তু বাবার মৃত্যুর পর যখন রবীনাথ জানতে পারেন যে তিনি যুবরাজ এবং তার আর ভয়ের কিছু নেই, তখন তিনি নিজের সন্দেহের কথা আমায় বলেন। জীবসিদ্ধি আমার কথার সাক্ষী।
মিথ্যে 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 সব মিথ্যে। কি প্রমাণ আছে? হ্যাঁ, কি কি কি? ওই ছবি আঁকার ঘরের একটা একটা রুদ্রাক্ষের মালা? ওটা ওটা প্রমাণ? হ্যাঁ, ওটা প্রমাণ নয়, প্রমাণ নয়। বাকি ছদ্মবেশ, বাকি ছদ্মবেশটা কোথায়?
দুই প্রহরী বলদেবের কাঁধে চাপ দিয়ে তাকে বসিয়ে দিল। চাণক্য আবার শুরু করলেন,
ঠিক বলেছেন, ওটা হত্যাকাণ্ডের প্রমাণ নয়। ওটা খুঁজে পাওয়া শুধুমাত্র আমার অনুমানের সত্যতার প্রমাণ। বাকি ছদ্মবেশ কোথায় সে প্রসঙ্গে পরে আসছে। আপাতত আপনার হত্যাকাণ্ডের প্রমাণ দিই। আপনার অপকর্মের একজন সাক্ষী আছে, রাজকুমার বলদেব। সে নিজের চোখে আপনাকে বিষ প্রয়োগ করতে দেখেছিল, এ তথ্য আপনার অজানা। কারণ সেই ব্যক্তির নাম আপনার জানা থাকলে আপনি তাকে আগেই হত্যা করতেন। বাবাকে হত্যা করতে আপনাকে যে নিজের চোখে দেখেছিল, সে এই মুহূর্তে এই সভায় উপস্থিত।
এইবার আর কথা বেরোয় না বলদেবের মুখ থেকে। মৃদু হেসে চাণক্য বললেন,
আপনার পাপের সাক্ষী স্বয়ং ছোট রাজকুমার, রাজকুমার বিরাট।
সভায় উপস্থিত প্রতিটা চোখ ঘুরে গেল বিরাটের দিকে। সে অবশ্য নিজের মনে খেলে চলেছে, কোনো কথাই সে খেয়াল করেনি।
বিরাট, বিরাট, ওই ওই উন্মাদ, ওর কথা কে বিশ্বাস করবে? আচার্য,
আমি, তার মা, সকলেই করবে। কারণ তার পক্ষে বানিয়ে মিথ্যে বলা সম্ভব নয়। এই দুর্গে আমি আসার প্রথম দিনেই রাজকুমার বিরাট সবার সামনে আপনাকে হত্যাকারী বলে চিহ্নিত করেছিল, কিন্তু আমরা কেউ তার কথা বুঝিনি, শুধু তার মা ছাড়া। বিরাটকে কয়েকদিন আগে তার নাম জিজ্ঞেস করায় সে জীবসিদ্ধিকে উত্তর দিয়েছিল তার নাম রবি। আমি ধরেই নিয়েছিলাম যে বিরাট নিজের বড় দাদা রবীনাথের নাম বলছে। এটা আমাদের বুঝতে ভুল হয়েছিল। বিরাট ঠিক উত্তরই দিয়েছিল, সে বলেছিল রাবি। আসলে বিরাট বেশি উত্তেজিত হলে তার কথার অক্ষর উল্টে যায়। এই ব্যাপারটা পরে অনুমান করতে পারি যখন দুদিন আগে বিরাটকে তার মায়ের সঙ্গে বাগানে খেলতে দেখলাম। তার মা তাকে ডাকে বীরা নামে। বিরাট নিজেকে তার মায়ের দেওয়া নামেই পরিচয় দেয়, কিন্তু উত্তেজনায় বীরা হয়ে গিয়েছিল রাবি। এইবার আপনাদের একটা প্রশ্ন করি। মহারাজের ইচ্ছাপত্র পাঠের সন্ধ্যায় রাজকুমার বিরাট বড় রাজকুমারকে দেখে উত্তেজিত হয়ে পড়েছিল। বলদেবের দিকে অভিযোগের তর্জনী তুলে একটা শব্দ বারবার উচ্চারণ করেছিল বিরাট। মনে পড়ে শব্দটা কি ছিল?
শিব! একসঙ্গে উত্তর দিল জীবসিদ্ধি এবং আমাত্য। চাণক্য বললেন,
ঠিক, কিন্তু এখানেও আমরা ভুল করি তার কথা বুঝতে। সে বলেছিল শিব, কিন্তু বলতে চেয়েছিল বিষ। তার মা আগে জানতেন পুরো ঘটনা, কিন্তু নিজের পরিস্থিতি বিচার করে কথাটা কাউকে তিনি জানাননি, কারণ ভাবি মহারাজের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা মূর্খতা, এতে বিরাটের প্রাণ সংশয় দেখা দেবে। কিন্তু বিরাট এত কিছু না ভেবে সবার সামনে কথাটা বলে ফেলায় তার মা ভীত হয়ে পড়েন। সেই সন্ধ্যায় রানী কৌশল্যাকে অনেক আগেই বিরাট সব বলেছিল। একমাত্র মাই সব সময় তার সন্তানের ভাষা বুঝতে পারে। রানী সেই সব কথা সর্বসমক্ষে এতদিন বলেননি, কিন্তু এইবার তিনি বলবেন।
উঠে দাঁড়ালেন রানী কৌশল্যা, দৃঢ় কণ্ঠে বললেন,
হ্যাঁ, আচার্যর বলা প্রতিটি কথা সত্য। ছেলের প্রাণের ভয়ে এতদিন আমি মৌন ছিলাম, কিন্তু এখন এখন আমি প্রস্তুত। মহারাজের মৃত্যুর দিন তার ঘরের বাইরে দাঁড়িয়ে আমার ছেলে সব দেখেছিল। সে এসে আমায় রাজকুমার বলদেবের দ্বারা ঘটানো হত্যাকাণ্ডের বিবরণ দেয়। আমি নিজের সন্তানের এবং নিজের রাজকুলের নামে শপথ করে বলছি, রাজকুমার বলদেব তার বাবা তথা আমার স্বামী মহারাজ মহিপালের হত্যাকারী।
কুন্তীদেবীর হাত পা কাঁপতে শুরু করেছে। তিনি অনেক কষ্টে নিজের গলা থেকে নির্গত হতে চাওয়া চিৎকার সংবরণ করে রেখেছেন মনে হল, কিন্তু এতক্ষণে উত্তেজিতভাবে উঠে দাঁড়িয়েছেন বৃদ্ধ অমাত্য এবং অন্যান্য সভাসদ। অমাত্য বললেন,
বাবার এবং ভাইয়ের হত্যার অপরাধে আমি রাজকুমার বলদেবকে আটক করার নির্দেশ দিচ্ছি।
না না না, আমি রবীন্দ্রনাথকে হত্যা করিনি, আমি করিনি তাকে হত্যা।
এখনো মিথ্যার আশ্রয় নেবে তুমি? বলদেব, ধিক্কার তোমায়। পিতৃহত্যার শাস্তি হিসেবে তোমায় এমনিতেই শুলে চড়ানো হবে। ভ্রাতৃহত্যার দায়ে আমি সম্ভব হলে তোমায় দ্বিতীয়বার মৃত্যুদণ্ড দিতাম।
কিন্তু আমি হত্যা করিনি, আমি সত্যি রবীন্দ্রনাথকে হত্যা করিনি।
রাজকুমার ঠিক কথাই বলেছেন।
সকলে চমকে ওঠে এবার, কারণ আগের কথাটা যার মুখ থেকে বেরিয়েছে তিনি স্বয়ং আচার্য চাণক্য। ওর অন্তর্ভেদী দৃষ্টি আরও একবার ঘুরে গেছে উপস্থিত সভাসদের দিকে। তিনি বললেন,
রবীন্দ্রনাথের হত্যাকারী বলদেব নয়, তার হত্যাকারী অন্য এক ব্যক্তি। শীল বড় তাৎপর্যময় জিনিস। শীল অর্থাৎ মা বাবা তথা বংশসূত্রে পাওয়া মানুষের বৈশিষ্ট্য। পণ্ডিতরা বলেন রক্ত কথা বলে। রক্তের মাধ্যমে পাওয়া গুণ সমষ্টি মানুষের চরিত্র, গতিবিধি, স্বভাব তথা ভবিষ্যৎ সব নির্ধারণ করে। এই পুরো ঘটনাক্রমে শীলের ভূমিকা সবচেয়ে প্রধান।
চাণক্য গম্ভীর মুখে বলে চললেন,
যুবরাজ রবীন্দ্রনাথের হত্যার ঘটনায় আসা যাক। রাত তৃতীয় প্রহরে তাঁর চিৎকার শোনা যায় দক্ষিণ মহলে। তার পরের দৃশ্য এখানে উপস্থিত বেশিরভাগ মানুষেরই চোখের সামনে ঘটে, কিন্তু তাঁর মৃত্যু রেখে যায় কিছু প্রশ্নচিহ্ন। প্রথমত, তাঁর আর্তনাদ আগে সকলের কানে গিয়েছিল, অর্থাৎ ধারণা করা যায় যে ঠিক সেই মুহূর্তে তাঁকে হত্যা করা হয়েছে। তাহলে তারপর তাকে আমাদের সামনে জানলায় দেখিয়ে কেন আবার গলায় কৃপাণ চালানো হল? তবে কি হত্যাকারীর উদ্দেশ্য ছিল যাতে তাকে সবাই দেখে হত্যা করতে? দ্বিতীয়ত, আমি রবীন্দ্রনাথকে সাবধান করেছিলাম যে তার ভাই তাকে গুপ্ত হত্যা করার চেষ্টা করতে পারে। সে নিজেও সেই সম্ভাবনার জন্য প্রস্তুত ছিল। অথচ তারপরেও সে রাতে স্বেচ্ছায় নিজের ঘর ছেড়ে একলা গেল কেন? তার সঙ্গে তলোয়ার ছিল, তবুও তাকে হত্যা করা হল সহজেই, কেন? এর একটাই উত্তর হয়, সেই রাতে রবীন্দ্রনাথ যার সঙ্গে দেখা করতে গিয়েছিল সেই ব্যক্তি তার পরিচিত এবং অত্যন্ত ভরসাযোগ্য ব্যক্তি, যার কাছে রাজকুমার এতটাই নিশ্চিন্ত ছিলেন যে অসাবধান হয়ে পড়েছিলেন। এখানে সেই রকম মানুষ একজনই উপস্থিত আছেন, এমন একজন যাকে রবীন্দ্রনাথ এতটাই ভরসা করতেন যে তাঁর মনের সব কথা তাঁকেই প্রথম বলতেন। তিনি নিজেই বলেছিলেন যে তিনি সেই ব্যক্তির থেকে কোনো কথা গোপন করেন না।
আচার্য, এ আপনি কি ইঙ্গিত করছেন? মা কি তার সন্তানের?
অমাত্যর কথা মাঝপথেই হাত তুলে থামিয়ে দিলেন চাণক্য। কুন্তিদেবী একইভাবে স্থির হয়ে বসে আছেন, ওর দিকে এক মুহূর্ত দৃষ্টি দিয়ে চোখ ফিরিয়ে নিলেন আচার্য, বললেন,
না, মা কখনোই তার ছেলের প্রাণ নিতে পারে না। মমতার টানের কাছে এই বিশ্বের সব শক্তি তুচ্ছ। এক্ষেত্রেও তারই প্রমাণ দেব আমি, একজন মা তার ছেলের জন্য কত দূর যেতে পারে আজ তারই কাহিনী শোনাব আমি। এক দাসী ও এক রাজা পরস্পরের প্রেমে পড়ে, দাসীর গর্ভে আসে রাজার সন্তান। এদিকে দৈবাৎ রাজার পাটরানিও প্রায় একই সময়ে সন্তান ধারণ করেন, দুটি শিশুর জন্ম হয় প্রায় একই সঙ্গে একদিন আগে পড়ে। কিন্তু রানীর মৃত্যু হয় এবং তার ফলে দুই শিশুর দায়িত্ব বর্তায় দাসীর ওপর, এবং এইখানেই মা তাঁর সন্তানের সুখের স্বার্থে একটা অভাবনীয় কাজ করেন। তিনি শিশু দুটির পরিচয় অদল বদল করেন, নিজের সন্তানকে তিনি সবার কাছে মাতৃহারা পালিত রাজকুমার বলদেব বলে পরিচয় করান, এবং রাজা ও রানীর সন্তানকে নিজের সন্তান রবীন্দ্রনাথ হিসেবে, কারণ দাসী চেয়েছিলেন অদূর ভবিষ্যতে যেন তাঁর সন্তানই সিংহাসনে বসে। নিজের গর্ভে ধারণ করা সন্তান তার নিজের রক্ত যেন সেই সম্মান পায় যা থেকে তিনি নিজে বঞ্চিত হয়েছেন। এ এক অর্থে মৃত রানীর প্রতি তাঁর চরম প্রতিশোধও বটে। যে রানী তাকে এবং তার পেটের সন্তানকে হত্যার চেষ্টা করেছিলেন, তারই সন্তানকে নিজের অধিকার থেকে বঞ্চিত করেন তিনি। কিন্তু বিধাতা পুরুষ সেই দিনই এসেছিলেন।
না 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 না, এ হতে পারে না। আমি আমি রাজকুমার, আমার ধমনীতে রাজ রক্ত, আমি রাজকুলশীল, আমি ওই দাসের পুত্র নই। এটা হতে পারে না, পারে না, পারে না।
থরথর করে কাঁপছে বলদেব, একইভাবে কাঁপছেন কুন্তিদেবী। একবারের জন্যও দৃষ্টি তুলছেন না তিনি। নির্মমভাবে চাণক্য বলতে থাকলেন,
আপনার কুল গৌরব মিথ্যে রাজকুমার, আমার দাবির প্রমাণ আমি দেব, কারণ পরিচয় পাল্টে গেলেও শীল অপরিবর্তিত থাকে। আপনারা উপস্থিত প্রত্যেকেই প্রতিনিয়ত একটা দৃশ্য দেখে এসেছেন, অতি সাধারণ দৃশ্য যা আমি নিজেও এখানে আসার পরের দিন সকালেই চাক্ষুষ করি। কুন্তিদেবী দেবতার পূজার জন্য ফুল তুলতে যান গাছ থেকে, অন্য কারুর সহায়তা ছাড়া খুঁজে পান না তিনি। তাকে একজন দাসী সেদিন ফুলগুলো দেখিয়ে দিচ্ছিল, তারপর তিনি তা গাছ থেকে তুলেছিলেন। এই ব্যাপারটা দেখে আমি সেদিন তার গুরুত্ব উপলব্ধি করতে পারিনি, কারণ তখনও কোনো ঘটনা ঘটেইনি। আমি ভেবেছিলাম নিশ্চয়ই কুন্তীদেবীর দৃষ্টিশক্তি ক্ষীণ। এরপরে রাজকুমারের ছবি আঁকার ঘরে গিয়ে জানতে পারি রাজকুমার বলদেব বর্ণান্ধ। আমি তখনও এই ঘটনা দুটোর যোগসূত্র খুঁজে পাইনি, কারণ ফুল তোলার মতো সামান্য ঘটনা আমার মনে ছিল না। কিন্তু দুদিন আগে রাজকুমার বিরাট তার খেলার ছলে অজান্তেই আমায় সেই ঘটনা মনে করায়। সেই দিন বিরাট আমায় একটা নয় দুটো গুরুত্বপূর্ণ সূত্র দিয়েছে। বিষের কথা আগেই বলেছি, দ্বিতীয় সূত্র পাই যখন সে খেলার ছলে একটা জবা গাছের পেছনে লুকিয়ে পড়ে। সেই জবা গাছ দেখেই আমার সেই দ্বিতীয় দিন দেখা দৃশ্য মনে পড়ে যায়। আমার মনে সন্দেহ উঁকি দেয়, তবে কি কুন্তীদেবীও বর্ণান্ধ, এবং তিনি কি সেটা গোপন করছেন? মহারাজা মহিপাল যে বর্ণান্ধ ছিলেন না সেটা তাঁর আঁকা রঙিন ছবি দেখেই নিশ্চিত হওয়া যায়। হতে পারে বড়রানী বর্ণান্ধ ছিলেন, কিন্তু সেটা অতি কাকতালীয় হয়ে যায়। অতএব আমি একটা পরীক্ষা করি, আমি নিজে একটা চিঠি লিখি তিনটে আলাদা রঙের কালিতে, হাতের লেখা পরীক্ষার অজুহাতে আমি সেটা দেখতে দিই কুন্তীদেবীকে। উনি হাতের লেখা দেখতে পান, অর্থাৎ ওর দৃষ্টিশক্তি মোটেই ক্ষীণ নয়। কিন্তু চিঠিটা পরীক্ষা করার সময় তিনি একবারও প্রশ্ন করেন না যে সেটা তিনটে আলাদা রঙে কেন লেখা, অর্থাৎ তিনি রঙের পার্থক্য করতে পারেননি। এতেই আমি নিশ্চিত হলাম যে আমার সন্দেহ অমূলক নয়। এরপর বলদেবের মায়ের পরিচয় অনুমান করা কঠিন কাজ নয়। কি কুন্তীদেবী, আমি কি এখনো অবধি ঠিক বলছি?
দুহাতে মুখ ঢেকে বসে আছেন কুন্তীদেবী ও বলদেব। তাঁদের ভঙ্গিমা এই মুহূর্তে সত্যি মা ছেলে বলেই চিনিয়ে দিচ্ছে যেন। এত বড় ঘটনা সবার মনে থিতু হতে সামান্য সময় দিলেন আচার্য। কয়েক মুহূর্ত মৌন থেকে বললেন,
আপনার উপর আমার করুণা হয় কুন্তীদেবী। এত বছরের ত্যাগ অপমান আর নিজের ছেলের কাছে তিরস্কার সব সহ্য করেও শেষ রক্ষা হল না। এত কিছুর পর যেদিন শুনলেন যে মহারাজ আপনার ছেলেকে বঞ্চিত করে তার সিংহাসন রবীন্দ্রনাথকে দিয়ে গেছেন, সেদিন আপনার মাথায় আকাশ ভেঙে পড়ল। মহারাজ সত্যিটা বুঝতে পেরেছিলেন নাকি সত্যি তিনি রবীন্দ্রনাথকে যোগ্য শাসক হিসেবে চিনতে পেরেছিলেন তা আমার জানা নেই। তবে এতে আপনার সতীন মৃত রানী আরো জিতে গেল, আপনি তা সহ্য করতে পারলেন না, এবং তখনই আপনি এক ভয়ঙ্কর নির্মম সিদ্ধান্ত নিলেন। আপনি ঠিক করলেন যে নিজের এত বছরের সাধনা আপনি বিফল হতে দেবেন না, তার জন্য রবীন্দ্রনাথকে তার রাজ্যাভিষেকের আগেই মরতে হবে। আপনি নিজে তাকে হত্যা করবেন বলে ঠিক করলেন। তাকে হত্যা করায় আপনার ছেলে বলদেবের দুটো লাভ, প্রথমত তার পথের কাঁটা দূর হবে, দ্বিতীয়ত তার উপর থেকে অশরীরীর বেশে রাজহত্যার সন্দেহ সরে যাবে। রবীন্দ্রনাথ আগেই আপনাকে জানিয়েছিল যে তিনি নিজের ভাইকে সন্দেহ করেন। আপনি সেই সময় নিজেদের পরিস্থিতির দোহাই দিয়ে তাকে মৌন রাখতে সক্ষম হলেন, কিন্তু এরপরই পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেল। রবীন্দ্রনাথ যুবরাজ হয়ে নিজের সন্দেহের কথা আমায় জানাল। রাতে যখন সেই কথা আপনাকে বলল, সেই মুহূর্তে আপনি বুঝলেন যে আপনার পালিত ছেলে না মরলে আপনার নিজের ছেলেকে রক্ষা করা যাবে না। এরপরেই আমরা যেদিন তার ঘরে গেলাম সেই দিন সুরার নেশায় সে নিজেই অশরীরীর বর্ণনা আমাদের দিয়ে দিল। আপনি তখনও তাকে বাঁচালেন এবং মাঝপথেই তার কথা থামিয়ে দিলেন। আপনি সহজেই অনুমান করতে পেরেছিলেন যে বলদেবী তার বাবার হত্যাকারী। আপনি এও জানতেন, অথবা রবীনাথই নিজের সন্দেহের কথা আপনাকে জানিয়েছিল, যে বলদেবের ছদ্মবেশ তার ছবি আঁকার ঘরে লুকোনো থাকে। আপনি সেটা সরিয়ে ফেললেন, কিন্তু আপনি যেহেতু তার সম্পূর্ণ সাজের কথা জানতেন না, তাই একটা রুদ্রাক্ষের মালা আপনি ভুলে না নিয়েই চলে এলেন। এর পরের দিন রাতে রবীনাথকে দক্ষিণ মহলে ডেকে পাঠালেন। গোপন জরুরি কথা বলার অজুহাতে তাকে একলা আসতে বললেন। আপনি কাপালিকের ছদ্মবেশে তৈরি ছিলেন। পরের ঘটনা শুধুই আমি অনুমান করতে পারি। সে আপনাকে সেই বেশে দেখে চমকাল। কি ঘটছে জানতে চাইল। আপনি বললেন তাকে ঘরের উল্টো দিকে জানলা দিয়ে উত্তর মহলে দেখতে, তাহলেই সব উত্তর পেয়ে যাবে। আপনার কথা মতো সে জানলার ধারে এসে দেখতে গেল, আর তখনই তাকে আপনি পেছন থেকে আঘাত করলেন। ততক্ষণে রাজকুমারের আর্তনাদে উত্তরের সমস্ত দর্শক জেগে উঠেছে। অতএব সর্বসমক্ষে আরো একবার তার গলায় কৃপাণ চালিয়ে তার দেহ ঠেলে ফেলে দিলেন নদীতে। মৃতদেহ উদ্ধার করা গেলে দেখা যেত যে গলায় আঘাতের আগেই তার শরীরে অন্য একটা মারণ আঘাত করা হয়েছিল। কিন্তু সেই রাতে সবাই দেখল এক অশরীরীকে হত্যা করতে। এতে সেই সময় উত্তর মহলে থাকা বলদেবের উপর কারোর সন্দেহের অবকাশ রইল না। সেই ছদ্মবেশী কাপালিক হতেই পারে না, কিন্তু মৃদু আলোয় মুখ না দেখা গেলেও একটা জিনিস বেশ পরিষ্কার দেখা যাচ্ছিল উত্তর মহল থেকে। ডান হাত দিয়ে হত্যা করার মুহূর্তে আপনার হাত সামনে উঠে আসে এবং আমি দেখেছিলাম যে ছায়ামূর্তির হাতে রুদ্রাক্ষের মালা নেই, যেটা বলদেবের বর্ণনা অনুযায়ী তার ডান হাতে থাকত। তাই কিছুটা অনুমানের উপর ভিত্তি করেই বলেছিলাম যে ওই রুদ্রাক্ষের মালাটা খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে।
এতক্ষণ সবার মনে চলতে থাকা প্রশ্নটা করেই ফেলল জীবসিদ্ধি।
কিন্তু গুরুদেব, একটা বিষয় আপনি ভুল বলছেন, যে হত্যাকাণ্ড কুন্তী দেবীর ঘরে কিভাবে ঘটল। আমরা প্রত্যেকে দেখেছি যে আততায়ী তিন নয়, চার তলার কোনো একটা জানলায় ছিল।
এই একটা প্রশ্নই ছিল আমার কাছে শেষ অমীমাংসিত রহস্য, যা আজ ভোরবেলা পর্যন্ত আমায় ধন্দে রেখেছিল। এর সমাধান সূত্র আমি পাই এক মৎস্যজীবীর কথা থেকে। এর জন্য তোমায় বিশেষ করে ধন্যবাদ হে জীবসিদ্ধি। আজ সূর্যোদয় না দেখতে গেলে সম্ভবত এখনো আমি অন্ধকারেই রয়ে যেতাম।
কিভাবে গুরুদেব?
জীবসিদ্ধির প্রশ্নের সোজাসুজি উত্তর দিলেন না চাণক্য। বললেন,
রোজকার সাধারণ ঘটনা আমরা সবসময় সহজে উপেক্ষা করে ফেলি। এখানে উপস্থিত আপনারা প্রত্যেকে হয় এই দুর্গের বহুদিনের বাসিন্দা, অথবা এখানে নিয়মিত যাতায়াত করেন। আপনারা প্রতিদিন দিনের তৃতীয় প্রহরে একটি ঘটনা চাক্ষুষ করেন। দুর্গর দুটো মহলের মাঝে বয়ে চলেছে মহানদী। প্রতিদিন একটা বিশেষ সময়ে নদীর জল ভাটার টানে নেমে যায়, আর তখন বেরিয়ে আসে নদীর নিচে থাকা এই দুর্গর আসল প্রথম তলা। এর কারণ বলতে পারেন অমাত্য?
হ্যাঁ, আসলে এই দুর্গ তৈরির পরে নদী কেটে মাঝখান দিয়ে জল আনা হয়। কিন্তু নদীর জল আনার পর একটা সমস্যা দেখা দেয়। নদীর জল জোয়ারের সময় প্রথম তলাটা প্লাবিত করে ফেলে, তাই এই দুর্গর চারপাশে মাটি ফেলে উঁচু করে দ্বিতীয় তলাকেই প্রথম তলা বানিয়ে ব্যবহার শুরু হয়।
কিন্তু সেই তলা বেশিরভাগ সময় ডুবে থাকলেও নদীতে ভাটার সময় উন্মুক্ত হয়, সেখানে প্রবেশ করার সিঁড়ি, তাই নয় কি?
হ্যাঁ, তা হয়, কিন্তু তার সঙ্গে হত্যার কিসের সম্পর্ক?
বড়ই গভীর সম্পর্ক আর্য। আমি আজ সকালে মৎস্যজীবীদের থেকে জানতে পারি যে ভাটা শুধু দিনেই নয়, রাতেও আসে কয়েক দণ্ডের জন্য। আর তখনই আমার কাছে সেই রাতের ঘটনা পরিষ্কার হয়ে যায়। কুন্তী দেবী এই রাতে জলের স্তর নেমে যাওয়ার প্রাকৃতিক ঘটনাকে অসাধারণভাবে ব্যবহার করেন। রাত্রি দ্বিতীয় প্রহরের শুরুতে যখন জল নেমে লুকোনো তলাটা উন্মুক্ত হয়, তিনি সেই সময় নিচে গিয়ে অব্যবহৃত তলায় কয়েকটা তেলের প্রদীপ জ্বালিয়ে দিয়ে ফিরে আসেন নিজের ঘরে তিনতলায়। ঠিক সেই প্রহরেরই শেষের দিকে তিনি রবীন্দ্রনাথকে আসতে বলেছিলেন নিজের ঘরে। প্রসঙ্গত এই তৃতীয় তলায় কুন্তীদেবীর আদেশে প্রহরী বা দাস দাসী ছিল না, তা তিনি নিজেই আমাদের জানিয়েছিলেন। কথা মতো রবীন্দ্রনাথ আসে এবং নিজের বিমাতার হাতে প্রাণ দেয়। কিন্তু উত্তরের জানলায় দাঁড়ানো প্রতিটা মানুষ যখন রাতের অন্ধকারে অনতিদূরের দক্ষিণ মহলের দিকে দেখেন, অভ্যাস মতো তারা প্রতিটা তলায় আলো দেখে সেটা কোন তলা তা হিসেব করেন। অন্ধকারে ওপরের তলা থেকে বোঝা অসম্ভব, কারণ একদম ওপরের তলা অব্যবহৃত এবং অন্ধকার। অতএব আমি, আপনি এবং আমরা প্রত্যেকে একদম নিচের প্রজ্জ্বলিত তলা থেকে গুনতে শুরু করি। নিচের অব্যবহৃত তলাতেও আলো থাকায় ওটাকে আমরা প্রথম তলা বলে ভুল করলাম। অতএব তৃতীয় তলা সেই রাতের অন্ধকারে উত্তর মহলের বাসিন্দাদের কাছে হয়ে গেল চতুর্থ তলা। দুই মহলের মাঝের সেতু দুদিকের তিনতলা জোড়া লাগায় আমরা দৌড়ে পৌঁছলাম দক্ষিণের তৃতীয় তলায়। আর সেইখানে আমাদের অপেক্ষায় ছিলেন কুন্তীদেবী। ততক্ষণে ছদ্মবেশ ত্যাগ করে সবার সামনে তিনি বেরিয়ে এসে দরজা বন্ধ করেন। এরপর আমরা যখন কয়েক মুহূর্ত আগেই দেখা একটা বিভ্রমের উদ্দেশ্যে ওপরে ছুটে চললাম, তিনিও সঙ্গে গেলেন। স্বাভাবিকভাবেই চারতলায় কাউকে পাওয়া গেল না। এদিকে বাকি তলা যখন তল্লাশি হল, তখন কুন্তীদেবীর ঘর বাদ দিয়েই দেখা হল। কারোর মনে সন্দেহ জাগার প্রশ্নই আসে না, কারণ ওই ঘরটা বাইরে থেকে তালা দেওয়া ছিল। ভেবে দেখুন আমার তো, সেই সময় কয়েক ঘন্টা ধরে যখন কুন্তীদেবী চারতলায় বসে আমাদের সামনে ছেলে হারানোর শোকে বিলাপ করছেন, সেই সময় তাঁরই ঘরে রক্তাক্ত একটা কৃপাণ, ছদ্মবেশের পোশাক এবং রবীন্দ্রনাথের রক্তের দাগ পড়ে আছে। এদিকে সৈনিকরা সেটাই অন্য সর্বত্র খুঁজে চলেছে। এই পুরো ঘটনায় ততক্ষণে তৃতীয় প্রহর শেষ হয়ে গেছে এবং নিচের লুকোনো তলা আবার প্লাবিত হয়ে সেখানে আলো নিভে গেছে বহু আগে। উত্তর মহলে ফিরে গিয়ে আর অনুধাবন করার কোনো উপায় নেই কোনটা কোন তলা ছিল, কারণ ততক্ষণে আসল চার তলায় আলো জ্বলে উঠেছে এবং নিচের অতিরিক্ত তলাটা আবার নদীর নিচে লুকিয়ে পড়েছে। কি অভাবনীয় পরিকল্পনা! এতগুলো মানুষের চোখের সামনে পুরো অপরাধ ঘটানো হল, অথচ কেউ সেটা দেখেও দেখতে পেল না।
খানিকক্ষণ চুপ করে থেকে আচার্য তাকালেন কুন্তীদেবীর দিকে।
এরপর ভোরের একটু আগে তিনি ফিরে এলেন নিজের ঘরে। শোকার্ত হওয়ার ভান করে দরজা বন্ধ করে নিজের ঘরে একান্তে কাটালেন সারা সকাল। এই সময় উনি ছদ্মবেশ এবং রক্তাক্ত কৃপাণ জানালা দিয়ে নদীর জলে ছুঁড়ে ফেলেন, অথবা হয়তো পুড়িয়ে ফেলেন নিজের ঘরেই। পরিষ্কার করে ফেলেন ঘর, যাতে হত্যাকাণ্ডর কোনো চিহ্ন বা রক্তের দাগ না থেকে যায়। অভূতপূর্ব হত্যাকাণ্ড নিঃসন্দেহে, কিন্তু এত কিছুর পরেও তিনি আজ বিফল হলেন।
সারা সভাঘর নিশ্চুপ হয়ে আছে। রহস্যের আকস্মিকতা আর অপ্রত্যাশিত সমাধানে সবাই হতবাক। এতক্ষণ দুহাতে মুখ ঢেকে কুন্তিদেবী শুধু সমস্ত কথা শুনছিলেন, একটা বাক্যও বলেননি এতক্ষণ। হঠাৎ এইবার তিনি শান্তভাবে উঠে দাঁড়ালেন। প্রত্যেকের দৃষ্টি এখন তাঁর উপর নিবদ্ধ। কাঁপা অথচ দৃঢ় গলায় তিনি বললেন,
আমি এই দুই হত্যার দায়ই স্বীকার করছি। দুটি হত্যাই আমি একা ঘটিয়েছি, এতে রাজকুমার বলদেবের কোনো দায় নেই।
তা হয় না কুন্তিদেবী, আপনারা দুজনেই দুটি আলাদা হত্যার দায়ে দোষী,
শান্ত কণ্ঠে বললেন আচার্য। এইবার কেঁপে উঠল কুন্তিদেবীর স্বর, এই প্রথম তাকে দুর্বল শোনাল।
আমি আপনার কাছে নিজের ছেলের প্রাণ ভিক্ষা চাইছি আচার্য, দয়া করুন, এটা এক মায়ের শেষ আরতি।
কয়েক মুহূর্ত নিশ্চুপ থেকে আচার্য চাণক্য ধীরে ধীরে মাথা নাড়লেন।
বেশ, কথা দিলাম রাজকুমার বলদেবের প্রাণদণ্ড হবে না, তাকে আজীবন কারাবাসে দণ্ডিত করা হবে, কিন্তু এর বেশি কিছু আমার কাছে চাইবেন না, এর বেশি কিছু করতে আমি অপারক। শুধু গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না। রবীনাথের প্রতি চরম বিশ্বাসঘাতকতা করে আপনি সমগ্র স্ত্রী জাতি ও মায়েদের কলঙ্কিত করেছেন, এর ক্ষমা নেই।
দুজন সৈনিক এগিয়ে এসে কুন্তিদেবীকে নিয়ে চলল সভাঘরের বাইরে। তিনি বাধা দিলেন না বা প্রতিবাদ করলেন না, সম্ভবত তিনি এই ভবিতব্যের জন্য প্রস্তুত হয়েই ছিলেন। দরজা থেকে বেরিয়ে যাওয়ার আগে একবার শুধু জলে ভেজা চোখে তিনি ফিরে চাইলেন রাজকুমার বলদেবের দিকে। বলদেবও তাকিয়েছিল তাঁর দিকে। এই প্রথমবার বলদেবের কাঁপা ঠোঁটে একটা শব্দ উচ্চারিত হল, যে শব্দটা তার মুখে শোনার জন্য কুন্তিদেবীকে 21 বছর অপেক্ষা করতে হয়েছে। আচার্য চাণক্যর ঘরে বসে আছেন বৃদ্ধ অমাত্য এবং জীবসিদ্ধি। বৃদ্ধ বললেন,
তোষালীর এইবার কি হবে আচার্য? রাজসিংহাসন তো খালি রাখা যায় না।
খালি কেন থাকবে, কালকেই তো রবীনাথের অভিষেকের তিথি, সেই শুভ তিথিতেই রাজকুমার বিরাটের অভিষেক হোক।
বিরাট? কিন্তু
সে সিংহাসনে বসুক, আর রাজ্যপাট তার মা কৌশল্যা দেবী সামলাবেন। আমি যতদূর তাকে চিনেছি এই কয়েকদিনে, তিনি অত্যন্ত বুদ্ধিমতী এবং মেধাবী, যোগ্য শাসক হবেন তিনি। আপনার মতো যোগ্য প্রধান অমাত্য পাশে থাকলে এই রাজ্যের কুশল হবে, তাতে আমি নিশ্চিত।
আপনি যা বলবেন আচার্য, আমার মনেও কৌশল্যা দেবীর কথা এসেছিল, কিন্তু বাকি অমাত্যরা কি বিরাটকে রাজা হিসাবে মেনে নেবে? এক স্ত্রীলোকের নির্দেশ কি তারা মানবে?
মৃদু হেসে চাণক্য উত্তর দিলেন,
মগধের পূর্ণ সমর্থন থাকলে তারা মানতে বাধ্য। আমার উপস্থিতিতেই কালকে বিরাটের রাজ্যাভিষেক হোক।
বেশ, তাই হোক,
আমরাও তার পরের দিন রওনা হয়ে যাব। ওহে জীবসিদ্ধি, সম্রাট চন্দ্রগুপ্তকে আগেই একটা চিঠি লিখে পাঠাও, দুদিন পরে আমাদের রওনা হওয়ার খবর দাও, আর তাকে জানাতে ভুলো না যে এদিকে সব ভালোভাবেই মিটেছে। কেমন?
সানডে সাসপেন্সে শুনছিলেন অভিজ্ঞান গাঙ্গুলির লেখা শীল শাস্ত্র। অভিজ্ঞান গাঙ্গুলির জন্ম 29 জুন 1990 সালে কাঁচড়াপাড়ায়। প্রযুক্তিবিদ্যায় স্নাতক, ন্যানো ইলেকট্রনিক্সে পিএইচডি এবং কয়েক বছর বিদেশে গবেষণার পর বর্তমানে ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপনার সঙ্গে যুক্ত। 2022 সালে বুক ফার্ম থেকে প্রথম প্রকাশিত হয় লেখকের চাণক্য সিরিজের বই হত্যাশাস্ত্র। শিলশাস্ত্র গল্পটির অডিও নাট্যরূপটির সম্পাদনা করেছেন শতাব্দী। গল্প পাঠে শেখর, বিষ্ণুগুপ্ত চাণক্য, শঙ্করী প্রসাদ মিত্র, জীবসিদ্ধি অগ্নি, অমাত্য ভদ্রদাস, উৎপল সরকার, রবিনাথ, ঋতব্রত মুখোপাধ্যায়, বলদেব, কুরক সামন্ত, কুন্তি তমালি চৌধুরী, কৌশল্যা অয়ন্তিকা, চন্দ্রগুপ্ত মৌর্য, অংশুমান পাল। অন্যান্য ভূমিকায় উত্রি, অরিজিৎ, সায়ন, অগ্নি ও মিথি টিম। ধ্বনি পরিকল্পনা ও আবহসঙ্গীত সৌম এবং শুভ। প্রযোজনা তত্ত্বাবধান রিচার্ড। প্রচার অলঙ্করণ অভিব্রত সরকার। প্রচার পরিকল্পনা আকাশ ও অগ্নি। কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে। সহযোগিতায় দিবার্ঘ। গল্পের সূত্রধার এবং সমগ্র পরিকল্পনা পরিচালনায় ইন্দ্রাণী। শব্দগ্রহণ এবং পরিচালনা অগ্নি। শেষ হল অভিজ্ঞান গাঙ্গুলীর লেখা শিলশাস্ত্র। চাণক্য সিরিজের আরও গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/mirchibangla বা ডাউনলোড করুন গানা অ্যাপ।